This track was downloaded from fusionbd.com.
FM 89.2.
Jaha bolibo, shotto bolibo. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন দেশের অন্যতম একটি জনপ্রিয় রেডিও স্টেশন ABC রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। যাহা বলিব সত্য বলিবর মঞ্চ উন্মোচিত হয়ে গেছে এবং এখানে একজন বন্ধু এসে অপেক্ষা করছেন তার জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে। আসামির কাঠ গড়ায় নিজেকে দাঁড় করিয়ে নিজের বিবেক বোধ থেকে তিনি স্বীকার করতে যাচ্ছেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল। আমরা তার কাছে যাব, তবে তার আগে জেনে নিতে চাই আরজে সুমনের কাছ থেকে কে রয়েছে আমাদের সঙ্গে। যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কিবরিয়া। আজ সত্যের মঞ্চে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন তরিকুল। বয়স খুব একটা বেশি না হলেও জীবনের বেশিরভাগ সময় কেটেছে দারিদ্রতায়। ব্যক্তিগত জীবনে তিনি খুব হাসি খুশি এবং চারপাশটা মাতিয়ে রাখতে বেশ পছন্দ করেন। পরিবারের সবার সাথেই তার গভীর সম্পর্ক। নিজের ঔষধের টাকায় একবার বউয়ের শাড়ি কিনে পরিবারের সবার বকা খেয়েও আক্ষেপ তো করেননি, বরং গর্বিত হয়েছেন প্রিয় মানুষের মুখের হাসি দেখে। তার জীবনে পরম আরাধ্য তার দুজন ছেলে মেয়ে বর্তমানে পড়াশোনা করছে। হয়তো এই তরিকুল তার জীবনের চরম আকাঙ্ক্ষিত সুখ শান্তিময় জীবনের স্বপ্নটা তার ছেলে মেয়েদের চোখেই দেখছেন। তরিকুলের জীবনের বাদবাকি ইতিহাস জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন। আমাদের সঙ্গে রয়েছে তরিকুল। তরিকুলের কাছে যেতে চাই প্রিয় শ্রোতা, তবে তার আগে বলতে চাই যে আজকে আমাদের যাহা বলিব সত্য বলিব পুরো অনুষ্ঠান জুড়েই আমাদেরকে সহযোগিতা যিনি করবেন শুনে, তিনি হচ্ছেন আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি আমাদের সঙ্গে থাকেন নিয়মিত এবং আমাদের অনুষ্ঠান শুনে তার মূল্যবান মতামত তিনি প্রদান করে থাকেন। তো প্রথমে তাকে আমি একটু ফোনে নিচ্ছি এবং আপনাদেরকে এনশিওর করছি যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ, আপনি নিয়মিত আমাদের সঙ্গে থাকেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আমি আশা করছি যে পুরো অনুষ্ঠান শুনে আপনার মূল্যবান মতামত বরাবরের মতোই প্রদান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ওকে প্রিয় শ্রোতা, মূল পর্বে যাবার আগে আরেকটি বিষয় আপনাকে নক করতে চাই, সেটা হলো যাহা বলিব সত্য বলিবতে যদি আপনি এসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে টেক্সট করতে হবে। প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছে তরিকুল। আচ্ছা তরিকুল, আপনি কি বলবেন যে এই যে আপনি যাহা বলিব সত্য বলিবতে আসলেন, এখানে যারা আসে তার বিনিময়ে তারা কোনো কিছু এক্সপেক্ট করে না শ্রোতা থেকে, এগুলো জানার পরেও কোন বিবেকের তাড়না বোধ থেকে আপনি এখানে এসেছেন এবং এই বিবেকটা জাগানোর কাজটা আসলে কে করেছে?
হ্যালো 9920, আমাকে অনেক সহযোগিতা করছে আর কি। আমি অনেক শুনে 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 আমার অনেকটাই মন তাইয়া করছি।
আপনি হ্যালো 9920 কথা বলছেন, তার মানে আমাদের বুধবারের রাতের জীবনের গল্প যায়, এটা শুনে আপনি অনেক বেশি ইন্সপায়ার হয়েছেন। ওকে, আর
আমার মেয়ের জন্যই আমি এতগুলা ইয়া করছি।
আপনার মেয়ের দ্বারা আপনি আলটিমেটলি ইন্সপায়ার হয়েছেন এবং আপনার মেয়ে আপনার জীবনের ভুলগুলো জানে, সুতরাং মেয়ের দিক থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আপনি জীবনের অপরাধ বুঝে স্বীকার করতে এসেছেন।
আমার দুইটাই আর কি,
8920
আর একমাত্র মেয়ে।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে তার বিবেক বোধ জাগানোর কাজটি করেছে আমাদের আরো একটি জনপ্রিয় অনুষ্ঠান হ্যালো 8920, যেটা প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20, এবং একই সাথে তার মেয়ে তার বিবেক বোধ জাগানোর কাজটি করেছে। ওকে, আমাদের এই অনুষ্ঠানটিতে আসলে তিনটা পার্ট রয়েছে। একটা হচ্ছে যে ভুল এবং অপরাধটা হয় সেটার পেছনে একটা কারণ থাকে, তারপরে ভুল এবং অপরাধটা কি সেটা আমরা আবিষ্কার করি এবং সেটার পরিণতি কি সেটা আমরা দেখাবার চেষ্টা করি। আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি ছোট থেকে বলতে চান,
মানে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান? জি প্লিজ।
আমি দারিদ্রতার ভিতরে মানে জীবন কাটাইছি। আমি বুদ্ধি যখন হয় নাই তখনই আমার আব্বা মারা যায় আর কি, মানে সবার ছোট। আমি লেখাপড়া কথা এটা বলতো, আমার আম্মাও তো কিছু বোঝে না, তো আমার বড় ভাই আমার ভাইগুলো যেগুলো আছে সেগুলো তো পড়াইবো না। তো ঠিক আছে, কি করবি, মানুষের মানে গরু টরু চড়াবি, আমার বড় ভাই বলতো। আমি আর কি করব, আমার আর চাষা আছিল নাম মুজাফর, ওনার বাড়িতে আমাকে আমার মায়ের রেখে দিল।
ওকে,
কি করি, গরুর জন্য ঘাস কাটতাম, আর কাঁঠাল বাগান, আম বাগান, নারিকেল বাগান, লিচু বাগান, এর বহুত কিছু ছিল, এলাকায় পানি দিতাম আর বাজার করতাম। এ করতাম করি কি, আমার বাড়ির পাশে এক চাষা থাকে, মানে রাজমিস্ত্রি কাজ করে, বগড়াই কাজ করে, শেরপুর কাজে দেবেন, নিয়ে যাবেন তো কয়েক, তুই তো ছোট পোলাপান তোরে কাজে নিয়ে যেতে কাজ করতে পারবি? আমি সে না আসা পারবো, আমি সমস্যা নেই। তো কয়, ঠিক আছে, তো মায়ের গাছে দেব না, আমি সেখানে পালা যাবো না। এভাবে চাষার সাথে আসলাম, বগুড়া থাকলাম। আমাকে মাসে দিত 220 টাকা, 220 টাকাতে কি হইব, এ কিছু হইতো না। এ কারণে মাকে তো টাকা পাঠাইতে হইব, কাজ শুরু করি, এখন ওই টাকা দিয়ে হয় না। আমাদের আরো মিস্ত্রি থাকতো, আমি কোন তো হেল্পার, ওই মিস্ত্রিদের কাপড় টাপড় খাইতে দিতাম, কাপড় খাইতে দিতাম, ওদের কাপড় দিয়ে ওর সাবান দিয়ে আমার গলাও খাইতে নিতাম, এরকম করতাম। আবার ধরেন ওই যে বাসায় কাজ করতাম, ওই বাসায় বলে তরিকুল তুমি ভিজায় দাও, কিরুন করা লাগে, তুমি ভিজায় দাও, তোমার আমি টাকা দিব, 10 টাকা 20 টাকা দিত, এগুলো তো খরচা করতাম, আর পুরো টাকা মায়ের কাছে পাঠিয়ে দাম। এই মুহূর্তে করতে আমার আর একটা ভাই ছিল, আমার বড়টা মুস্তফাতার নাম, উনি আর আমি একসাথে ছিলাম, আর সবগুলো ভিন্ন ছিল। এই থাকতে থাকতে আমার ভাইয়ের বিয়ে হইলো, বিয়ের পরে হঠাৎ একসাথে থাকি আমি আর উনি মিস্ত্রি আর আমি হেল্পার আসি, আমার বেতন দিয়ে মায়ের পাঠাইতো। কেন আমরা করছি কি, দু ভাই গেছে ঈদে, ঈদ তো গেল, হঠাৎ আমার ভাবি আর ভাবির বোন হঠাৎ দেখি ভাত টাত রান্না করে না, রান্না করে না, হঠাৎ দেখি ভাবি আর ভাবির ছোট বোন ওই হাড়ি পাতিল নিয়ে আসতেছে। আমার বিয়ান হয়তো সম্পর্কে ওকে বলতেছে কি রেখা এগুলো কি, ওকে বলতেছে যে হাড়ি পাতিল নিয়ে আসলাম আমাদের এখান থেকে, হাড়ি পাতিল দিয়ে কি রান্না করবে, আর কিছু বললাম না, বাইরে চলে গেলাম। সিধা পাইছে, মাও রান্না করে না, মা কান্নাকাটি করতেছে, আমি তো বুঝি নাই, চলে গেছে। এখন আসার পরে দেখি ভাত রান্না করছে ভাবি, ভাবিকে রান্না করার পরে দেখি কি ভাত দাও না আমাকে, তো বলতেছে কথাটা তো কয় না, কথা কয় না, আর কিছু বললাম না, যে নিজেই ভাত বেড়ে নিয়ে খাইতেছে। তো আমার বড় ভাবি কয়, তুই ওদের ভাত খেস করে, তো আমি যে ভাত ওদের খাবো না, তো আর আমার কি কথা আলাদা হয়ে গেছে, আমি আলাদা মানে তো হ্যাঁ আলাদা হয়ে গেছে। তা আমার মাথায় খেয়াল আসলো, আলাদা হয়েছে, মানুষও তো আলাদা হয়, তাহলে বড় ভাবি যখন আলাদা হয়েছে তাহলে তো ছোট ভাবির আরো আলাদা হয়ে যাবে, তাহলে তো আমরা কে খেতে দিবে না। এটা মাথায় খেয়াল হলো, এখন হঠাৎ একটা বুদ্ধি আসলো যে চাষার কাছে তো কাজ করবো, তাহলে এখন তো খাবার নাই, তো আমি চাষার কাছে গেলাম, চাষা যা টাকা চাইতেছি, চাষা আমি কাজ করে সহজ করবো, আমার কিছু টাকা দেন।
আচ্ছা,
তো এই কথা বলার পরে চাষা কয়, তোরা ভিন্ন করে দিস নাকি? আমি হ্যাঁ, চাষায় টাকা দিল, ওখান থেকে টাকা নিয়ে এসে মাকে দিয়ে আমি করছি, মা তাহলে আমার হাত ছাড়া যাবো না বেশি দিন, আমি বগুড়া চলে যাবো, ওই চলে আসলাম বাবা। এই তো ছোটবেলাকে সব গেল, হঠাৎ
বগুড়াতে কেন চলে আসে কথা,
বগুড়াতে কাজ করতাম।
আচ্ছা, রাইট,
অনেকদিন কাজ করার পরে আবার গেলাম দেশে, দেশে যা হঠাৎ এখন মানে একটু একটু বুদ্ধি হয়েছে। আমার এক বন্ধু জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীরের সাথে খুবই বন্ধু তার আর কি, বাড়ি পাশে বাড়ি, ওদের বাড়ি যাইতাম প্রচুর, মানে সময় যতটুকু থাকতাম ওইখানেই।
আচ্ছা,
ওই আর কি থাকতে থাকতে হঠাৎ আমার ওই বন্ধুর বোন, ছোট বোন, আমার চোখটি
মারছে।
আমি তো কি, তুই এরকম চোখটি মারলি মানে, তো বলতেছে যে তুমি পাগল নাকি, কিছু বুঝো না। আমি যে কিছু বুঝি না, এই জন্য তো বলতেছি, বলতেছি যে তোমার চোখ মানে তোমাকে আমি ভালোবাসি। আমি কি তোর তো বয়স হয়নি, তুই কি ভালোবাসবি? এই কথা বলার পরে বলতেছে তোর এগুলো কে শিখাইছে, কয় আমি আবার শিখাই দিছি। আচ্ছা ঠিক আছে, স্বামীর কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি আমার বড় আর মেয়েটারও বড়, তুমি ওদেরকে শিখাইছো না? তো বলছে যে শোন তোরে আমি একটা কথা বলি, তুই আমার কাছে ভাই পলির ভাই আমার কাছে প্রেম করতো আমার সাথে, তুই তো জানিস। আমি জানি ঠিক আছে, ও আমার বিয়ে করে না, আমার নামে বদনাম ছড়াইছে, তা আমি ওর বোনের বদনাম আমি ছড়াবো, তুই যেরকম করে পারবি ওর সাথে প্রেম করবি। এবার আমি ওই একটা ছোট মেয়ে প্রেম করবো তা ঠিক আছে, মেয়ে তো খারাপ না দেখতে ভালো মোটামুটি।
একটু থামাচ্ছি আপনাকে, কিছু নাম এখানে আমরা পেয়েছি, একটু সম্পর্কগুলো আবিষ্কার করা উচিত। পলি হচ্ছে হলো আপনার জাহাঙ্গীরের ছোট বোন যে আপনাকে চোখ মেটেছে, আপনি যেটা বললেন একটু আগে। আর চামিটাকে?
চামিটা আমাদের বাড়ির পাশে আমাদের বোন হয়।
এই চামি পলিকে এটা শিখিয়ে দিয়েছে যে আপনাকে চোখ মারার জন্য, এবং সে আলটিমেটলি প্রতিশোধ নেওয়ার জন্য তার বোনকে ব্যবহার করছে, সেটা আপনাকে বললো। এবং বলার পরে আপনার প্ল্যানটা কি ছিল একটু শুনে আসবো?
আমার প্ল্যানটা ছিল আর কি যে ছোট মেয়ে আর সাথে কি প্রেম করবো। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে না দেখতে তো সুন্দরী আছে, আমার বন্ধুর মেয়ে যাক প্রেম করা, বন্ধুর বোন আর প্রেম করা যায় সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি রাজি হলাম, আমি প্রেম করবো।
আমি পলির ভাইকে ভালোবাসতাম,
জি
আপন ভাইকে,
জি,
কিন্তু পলির ভাই তাকে বিয়ে করে
নি, করে না,
এটার জন্য সে প্রতিশোধ নিচ্ছে আপনাকে দিয়ে। আচ্ছা তারপর?
তারপর চলতে থাকলো এরকম, হঠাৎ ডাব চুরি করতে গেছি আমার বন্ধু জাহাঙ্গীর আর আমি, অনেক ডাব কাটছি কিন্তু এত তো পানি নাই, আর এরকম রোজার সময় ডাব কাটতে গেছি, সারাদিন রোজা থেকে ডাব চুরি করতে গেছি। এরপরে ডাব অনেক নামাইছি, নামার পরে দেখি একটা তো পানি নাই,
একটা তো পানি,
একটা তো পানি নাই। তা আমি ওকে বলতেছি দেখ ডাব চুরি করা যাবে না, আগে যা করছি করছি এখন ছেড়ে দিয়ে গেলা।
মানে কি এটা এরকম হয় নাকি কখনো ডাবে?
না এটা কি বিষয় আমি বলতেছি, তারপরে এমন আমার মনে হচ্ছে যে শোন আমরা সারাদিন রোজা রাখছি, আল্লাহ বোধহয় এটা সহ্য করে না, এই জন্য পানিটা আর কি আল্লাহ উড়াই দিছে।
আচ্ছা
আর যাওয়া যাবে না, ডাব না খেলে ভালো লাগে না, চলে আবার টুটি নুড়ি শুকিয়ে আছে সারাদিন, চল ডাব খাবো।
এবার পুরো কাশি কেটে ফেলবো,
আবার গেছি আর এক গাছে, মানে আমি খুবই এক্সপার্ট ছিলাম ডাব গাছে ওঠা।
আচ্ছা
এখন আমি এটা মনে করছি যে আল্লাহ বোধহয় আমার পাপ দিয়ে দিছে। হঠাৎ আমাদের এত স্পট ছিলাম যে এক মাইল দূরে গাছ হলো, যেখানে এক মাইল দূরে যদি আমরা ডাব নিয়ে যাই আমরা নিতে পারতাম, একটু শব্দ হবে না, রশি বাইন্দা একবারে সেইখানে নিব,
ওইখানে ফালাতেন আর কি, গাছ থেকে ওখানে ফালাতেন। হ্যাঁ
তো এই রশি বাঁধছি, এখন নামাবো, হেসে দিয়ে টান দিছি, একটা ডাব পড়ে গেছে,
নিচে পড়ে গেছে। আচ্ছা
আর বাড়িওয়ালা কিন্তু জানিয়ে গেছে।
ওকে কার বাড়ি ছিল এটা? এটা কি ওই মাস্টারের বাড়ি ছিল? আচ্ছা যে মাস্টার আপনাকে পড়াতো?
না ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল, জ্ঞান টিচার।
আচ্ছা
ওনার বাড়িতে ওনার ছোট ছেলে আমাদের বন্ধু আর কি, ওরাও আমার সাথে ও ডাব খাইতো, কিন্তু আমি যে গেছি এটা কিন্তু ওরা বুদ্ধি পায় না আর কি। ওই চোর 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 অনেক মানুষ চলে আসে,
তখন আপনি ডাবের কাছে?
আমি ডাবের কাছে চড়া আমার তো পাগল হয়ে গেছে, আমি যে কি করবো এখন, এর যদি লাভ দিতে হলে পাহাড় ভাঙবে, আর যদি থেকে যায় তাহলে তাও ধরা খাইতেছি, ওরা বা হাত পা ভাঙবে মাইরা। এবার করছি কি চুপ করে মানে মঠটাই একবারে যে জ্বালা পাতা আছে না, এইখানে চুপ করে দাঁড়িয়ে গেছি। আমার এত এত কি
ডাবের গাছের ভেতরে ওইসব জায়গাতে সাপ থাপ থাকতো না?
না সাপ থাকলে আমরা আগে বুঝতে পারতাম যে এখানে সাপ আছে।
কিভাবে বুঝতে?
মানে যাতায়াত গাছ আর হলো আনযাতায়াত গাছ,
মানে
সব সময় যেটা চড়া উঠা বসা হয় এটা তো গাছ সাপ থাকে।
এই গাছকে কি বলে? যাতায়াত গাছ।
হ্যাঁ যাতায়াত গাছ আমার দেশে। তো ওই
সব সময় চড়া বসার গাছে গিয়ে থাকতো
না, সাপ থাকে।
আর আনযাতায়াত যেটা মানে যাতায়াত যেটাতে হয় না,
মানে ইয়ে দিয়া লঘি দিয়া আমাদের দেশে লঘি বলে, বাঘকে লঘি বলে যেটা দিয়া ডাব্বা নামাই আর কি,
ওটাতে সাপ থাকতো।
হ্যাঁ ওটাতে সাপ থাকতে পারে।
আচ্ছা
তো আর যেগুলো তো সবসময় উঠা নামা করি এটা তো আর সাপ থাকে না,
রাস্তা ক্লিয়ার,
রাস্তা ক্লিয়ার। তো ওই এখন চুপ করে বলে দিচ্ছি, এখন কই আর একটা আমার দেশে একটু ব্রেনের সমস্যা আছে একটা লোকের, আমি উঠবো ও দেখতে পাইতেছি, আমাদের মুটেও দেখতে পায় না কেউ আর পাই যে ওখানে আছে, তো তুই আয় এবার হাসে দেখ কাটনো।
আচ্ছা নিচে থেকে সে বলতেছে আমি দেখতে পাচ্ছি।
হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি তো বলছি তুই আমাকে দেখতে পাইস না, কিন্তু মিশাই বলতেছিস যে আছে, মানে ধারণার উপর। তো ঠিক আছে তুই আস, ওপরে আইলে তোরে একবারে মেরে ফেলাও। তারপরে সত্যি সত্যি আমার কাছে চলে গেছে, যা বলতেছে আমার ভাইয়ের বড় ভাইয়ের নাম করতেছে, মালিক তুই এখান থেকে চলে এলা, মানে অলরেডি সবগুলাই আমার গ্রামের সবগুলাই চলে গেছে। মানে আমার বড় ভাই খুব রাগি ছিল তো আমার মারবে, এই জন্যই আবার ওই আমার ওই লোক বলতেছে যে মালিক তুই এখান থেকে চলে যা, আমার বড় ভাইয়ের নাম মালিক ছিল, তুই এখানে চলে যা, এখন আমাকে খুঁজে আমার ভাই স্যারে খুঁজে, আমার ভাবতে আমার সমানি তো ওই দুজনের ভিতরে একজন আনা এ বুঝতে পারে নিছে যে আমার ছোট ভাই আছে তাহলে আর ভাই চলে আসছে এখানে একটু দূরে আসছে এখন আমার প্রতি তোমরা সবাই সরে যাও নালে কিন্তু লাভ দিব আর নালে আমার হাসি দেখাতে দিব আমি আরো বলছি তোরা যাইতে পারে নালে কিন্তু তোরা হাসি দেখা দেবো এবার নামাই নিয়ে আসছে যার গাছ কয় আমার গাছে ডাব চুরি করছে আমি কিছু বলবো না কিন্তু আপনারাও আগে কিছু বলতে পারবেন না ছেলেও এরকম খারাপ না ছেলে ভালো আমরা তো আগে থেকে জানি এ বলছে আসছে ডাব চুরি করতে এটা তো আমার ছেলেও যায় মধ্যে মধ্যে এটা বলা যাবে না ছোট ছেলে বিলে গেছে এটা তো কোনো চোরের বিষয় না
মানে ওই শিক্ষক বলছেন
না ওই শিক্ষক মারা গেছে আর বউ বলতেছে আর ওই ছোট ছেলেটা হঠাৎ ওই না না তোর মুখে ছাড়া দাও তোর কাছে তুইও তো চুরি করিস ওর সাথে এই জন্য সাপোর্ট করতেছিস ঠিক আছে সাপোর্ট করছি না ছাড়েন আমাদের গাছ আমরা যাই ছাড়াই করি আমরা কিছু করবো না আপনাদের দরকার নেই আপনারা জানলে আপনার আমি এক মাস ধরে বাড়িতে যাইতাম না মানে চুপ করে রাত্রে চারটা বাজে উঠে আসতাম মানে ভাত সেহারি খাওয়ার পরে বাড়ি যেতাম বাড়ির থেকে পাশে কাজ করতাম আর এই সারা নামাজ টামাজ পড়ে তারপর আর বাড়ি যেতাম কেউ জন মানে দেখতে না পাই লজ্জাই চুপ করে ওই মেয়ের সাথে দেখা করতে যেতাম
তার সাথে
ওই পলির সাথে
পলির বয়স কত ছিল সেই সময় বা কোন ক্লাসে পড়তো
ক্লাস ফাইভে পড়তো
আর আপনি
আমি লেখাপড়া করতাম
বয়স কত ছিল আপনার
আমার 18
ক্লাস ফাইভ এর একটা মেয়ে 10 বছর মাত্র বয়স আপনি 18 বছরের ছেলে হয়ে তার পিছনে গুড়গুড় করছেন খুবই লজ্জার ব্যাপার
ওখানে যাইতাম ওই কথাটা বলতাম চলে আসতাম
আপনার ফ্রেন্ড জাহাঙ্গীর ওই সময়টা জানতো না
পরে জানতো
মানে এই সময়টাতে জানতো না
হ্যাঁ এই সময়টা জানতো না
ওকে
এরকম যখন মানে আমার যখন সব ভিন্ন করে দিল তখন আমার মায়ের কাপড় চোপড় কেউ খাটত তখন আমি বাইরে আসা বগুড়া আসা বন্ধ করে দিলাম আমি দেশেই থাকি তাহলে আমার মার সেবাটা হবে
বগুড়াতে যেন আপনি কি করতেন সেই সময় রাজমিস্ত্রি কাজ করতেন এখনো আপনি
তো ওই মার কাপড়টা খাঁচতে যেতাম ওই মেয়ে কিন্তু আমার ওই নদী পদ্মনদীতে গোসল করে কাপড় খাঁচা এবং গোসল সব একসাথে ওই এক মহিলা পুরুষ সব এক জায়গায় করতাম তো আমি কাপড় বালতি ধরে নিয়ে যাই ওই মেয়ে আমাকে খেতে দিত
ওলি কাপড় গুলো খেতে
খেতে যে তুমি একা পারবো না আমি খেতে দিই তো ওই কেউ বলে যে ওর বন্ধুর বোন দিতে দিছে আর কেউ কয় বন্ধুর কথা বলতেছি শুনতে পাস না কিভাবে
কেউ একটু ভালোভাবে দেখতে কেউ খারাপভাবে
খারাপভাবে দেখতে
আপনি তখন প্ল্যানটা কি ছিল আপনি কি ওই যে আপনাকে যে এক ধরনের প্রতারণা করার জন্য কাজে লাগিয়েছে সেটাই কি আপনার মাথায় ছিল
প্রথম প্রথম দুই এক মাস মতো এরকম ছিল যে আসলে
বাদ করে দিব আচ্ছা
তারপরে দুই তিন মাস পরে হওয়ার পরে আর মানে ওই সেন্স ছিল না তখন ভালোবাসা তো ভালোবাসাই শুরু করে
আচ্ছা
মানে এমন কথা কইতো যে মানে আসলেও যে ওই শিখাইতো যে কথাগুলা খুবই মানে রোমান্টিক রোমান্টিক কথা
এগুলো কি শিখে দিত
ওই চামি শিখাই দিত
ওই চামি ও কি শিখাই
ওই সব
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই বিরতির ঘন্টা বেঁধে গেছে আমরা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করছি আজকে যে একজন মানুষ প্রতিহিংসা পরায়ণ হলে কিভাবে আরো একজন মানুষের ক্ষতি করতে পারেন এবং প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে দেয় তার একটা জ্বলন্ত উদাহরণ হয়তো আজকে যাহা বলিব সত্য বলিব আপনাদেরকে দেখাতে পারবে আমরা ফিরে আসবো তরিকুলের জীবনের অপ্রিয় সত্যে তবে তার আগে বলতে চাই আপনি যদি মনে করেন যাহা বলিব সত্য বলিবতে এসে আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো মানুষের সামনে তুলে ধরবেন এই অর্থে যে আপনার মতো করে ভুল এই সমাজে আর কখনো কেউ না করুক আপনার মতো পরিণতির শিকার আর কেউ কখনো না হোক কিংবা আপনার মতো অপরাধীর জন্ম না হোক তাহলে আমাদের এখানে আসতে পারেন আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে সেলফোনের মাধ্যমে টেক্সট করবেন প্রথমে লিখবেন ABC যেটা আমাদের স্টেশনের নাম স্পেস JBSB স্পেস আপনার নাম এরপর পাঠিয়ে দেবেন 221 নম্বরে আমরা ফিরে আসছি ঠিক 3 মিনিট পর যাহা বলিব সত্য বলিব প্রিয় শ্রোতা 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসলাম যাহা বলিব সত্য বলিবতে আমাদের সঙ্গে রয়েছে তরিকুল আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে এই অপ্রিয় সত্য আমাদেরকে আজকে কোন উপলব্ধির মুখোমুখি করাবে আমরা জানি না আপনাদেরকে বলতে চাই আপনারা শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব আমি আরজে কিভিয়া রয়েছে আপনার সঙ্গে সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু তরিকুলের কাছে এই মুহূর্তে আমি আবারও ফিরে যাচ্ছি তরিকুল হ্যাঁ তারপর কি হলো
তারপর ধরেন কাপড় টাপড় খেতে খাচ্ছতো খাঁচতে খাঁচতে ধরেন ওই এক আধ জন এক আধ রকম কথা বলতো কে ভালো বলতো কে খারাপ বলতো এই কথা নিয়ে আমরা বলছি যে আসলে তুমি আমাকে মন থেকে ভালোবাসো না কি তো যে হ্যাঁ আসলে তোমাকে মন থেকে ভালোবাসি তো ঠিক আছে আমার মায়ের দিকে তুমি খেয়াল রেখো আমার এই দেশে মানে কাজ করে পোষায় না আমাকে আবার বগুড়া চলে যেতে হবে তো করতেছে তোমায় না দেখলে আমি থাকতে পারি না আর আসলে আমারও ওই অবস্থায় হতো এরপরে ওই বন্ধু যখন ডাকতো আমারে যে তরিকুল চল যাই কোনো জায়গা থেকে ঘুরে আসি যাইতাম ও চল আমার বাড়ি এখান দিয়ে যায় বাড়ি যাবো একসাথে যখন দেখি যে বোনের হয়তো কোনো কথা নিয়ে কথা বলতে লাগলো ওই বুঝতে পারতো আসলে আমার বোনের সাথে প্রেম করে, রোনাক ডাকতো না আমাদের, ও একাই চলে গেল। বগুড়া চলে আসার পরে মন টেকে গেলাম, মানে ওই মেয়ের প্রতি আমার মানে একটা টান হয়ে গেল। 15-20 দিন মতন হয়েছে, আমি বলছি কাকা বাড়ি চলে যাবো। কেন? যেমন মানে মিথ্যা কথা বলছে যে এখন যদি বলি যে ওই মেয়ের কারণে আমি চলে যাবো তাহলে তো যেতে দেবে না। আমি মাল লেগে ভালো লাগতেছে না, মাল কাছে চলে যাবো। যাওয়ার পরে ব্যাগটা ছিঁড়তে যত দেরি ওই মেয়ের কাছে যেতে দেরি নেই, এরকম অবস্থা হয়ে গেল। ঈদের সময় পার্সোনাল ভাবে দাওয়াত দিছে বলে, তো দাওয়াত খেতে গেছি আমাদের আন্দাসা, আন্দাসা বলে আর কি, তেল পিঠাকে আন্দাসা বলে,
আন্দাসা
আন্দাসা।
আচ্ছা,
তো ওখানে আন্দাসা রাখছি তুমি খাই। রুমানটি কি বলবো, এই যে এক প্লেটে নিছে, তা আমি করছি তুমি খাও।
তেল পিঠা এক প্লেটে?
হ্যাঁ।
আচ্ছা,
মানে একসাথে এক দুইটা নিছে, ও একটা খাবে আমি একটা খাবো।
ওকে,
তো আমি করছি আমাকে বলছি আমি এরকম করে খাবো না। আমি বলছি তুমি কেমন করে খাবা? আমি আমার ইচ্ছা মতো আমি খাবো, তোমার ইচ্ছা তুমি খাবা। ও যেন আমারে খাওয়াই দিতে হবে।
ওকে,
তো আমি বলছি ঠিক আছে তোমার খাওয়াই দিতেছি, খাওয়াই দিলাম। ও এরকম করে খাবো না, কি একটা ওই আন্দাসা থেকে অর্ধেক অর্ধেক করে খাবো। ও তাহলে ভাঙবো? কইছে না, এক দাঁতে নিয়ে আস, তুমি খাবো আমি খাবো।
ওকে,
মানে ওই আমি যেভাবে যেভাবে পয়েন্ট গুলো শিখাই দিত ওই ঠিক মতন ওই কাজই করতো।
ওকে,
আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে মার্কেট করতে গেছি বন্ধু মেলে, কি আমার জাহাঙ্গীর ওই বন্ধু নাই, ওই বন্ধু ভারতের ব্যবসা করতো, এরা ভারতের ব্যবসা করতো।
ভারতে কি ব্যবসা করতো?
ওই তখন ইলিশ মাছ দেখতো
বাংলাদেশ থেকে, ইলিশ মাছ কি করতো ভারতে নিয়ে যেত,
বাজার করতো।
আচ্ছা, আপনার এই বন্ধু জাহাঙ্গীর?
হ্যাঁ, আমরাও করছি, কিন্তু আমি মধ্যে মধ্যে করতাম, মধ্যে মধ্যে মা যাইতে না করতো।
পদ্মার ইলিশ?
পদ্মার ইলিশ
কেমনে করতেন?
ওই এখান থেকে কিনে নিয়ে ওইখানে বিডিআর কে আর ওই বিএসএফ কে পয়সা দিয়ে যাইতে, মানে চোরাই পথে আর কি।
ওকে, কি পরিমাণ দাম পেতেন বাংলাদেশে যদি একটা ইলিশ তুলনা করেন আমাকে একটু?
আমরা কে ধরেন কি যে 50 টাকা দিয়ে যদি কিনি, ওইখানে আবার 50 টাকা দিয়ে বিক্রি করতে পারি, তাহলে বাংলাদেশের 100 টাকা হবে।
ও ওকে, মানে ডাবল
ডাবল মার্কেট করতে। তো পাঞ্জাবি আমি পছন্দ করছি, পাঞ্জাবি টেনবো, যা যা দরকার সেটা সেটা নিয়েছে। ঠিক আছে, একটা ওনার চয়েস করলাম, যার নাম কত? 160 টাকা। তো 160 টাকা মানে কি আমার মানে পুরো দিনের ইনকাম নিলাম। আমার যে বোন আর কি, মেজ বোন, আমার বোন কিন্তু প্রেম করে বিয়ে করছে, ওই প্রেম করে বিয়ে করছে, তাহলে ওর কিছু অনেক কিছু ধারণা আছে। আমার কিন্তু প্রচুর মাইয়া করতো, মাইন্ড করতো যে নিশ্চয়ই কিছু মানে তথ্য নিয়ে বাড়িতে মানুষের কাছে
গোয়েন্দাগিরি করতো,
গোয়েন্দাগিরি করতো।
আচ্ছা,
তো আমাদের ওই মার্কেট করে আমার বন্ধুরা বলতেছে তোর বাড়িতে তো কেউ থাকে না, আমাদের বাড়িতে আরো ছোট ভাই বোন আছে, এরা রাগ পাক করবে, তোর বাড়িতে সব থাক, আমরা একসাথে ঈদের নামাজ পড়তে যাবো। ওই বোনের আইসা দেখে যে ওই প্যাকেট, আপন আপন প্যাকেট আছে, ছোট্ট প্যাকেটটা কি পিন আপ করা আছে, পিন আপ খুইলে দেখছে যে ওর না পিন, যেমনে যেমনে মারা এমনি খুইলে আবার দেখে রেখে দিছে। পরে আমাকে বলতেছে সব জিনিস কিনা হয়েছে তোর কেমন কে? হ্যাঁ হয়েছে। সব রাত্রি ধরেন কি দিতে গেছি, অর্ডার দিয়ে আসছি, তোমার কেউ দিদি জিজ্ঞাসা করে বলবা যে আমার আম্মায় টাকা দিছিল, এটা এনে দিছে। হঠাৎ সকালবেলা আসলে পাঞ্জাবি টেনে পড়ছি, ছেলে মানুষরা যাই ঈদগাহ নামাজ পড়তে, আর মহিলারা যাই হলো মসজিদে নামাজ পড়তে, মসজিদে নামাজ পড়তে গেছে ওই অন্যা পূজা। বলতেছে পালি শোন কি না, তো অন্যা কত দিয়ে নিছিস? ওই তরিকুল ভাইরা আনতে দিয়েছিল অম্মা, পলিকে জিজ্ঞাসা করে আমার বোন।
আচ্ছা, পলি নামাজ পড়তে গেছে?
হ্যাঁ।
ওকে,
তোর তরিকুল ভাই আনতে দিয়েছিল মা 160 টাকা। আমি বলছি কিন্তু 160 টাকা, 60 টাকা মা দিছে আর 100 টাকা পরে দিয়ে। এখন হঠাৎ আবার এসে আমাকে জিজ্ঞাসা করতে যে পলি লেগে অন্য আসছিস? আমি আনছি। তো ভাই কত দিয়া? 160 টাকা দাম। তো মা 100 টাকা দিছে পরে 60 টাকা। এই দুজনের দুই রকম কথা হয়ে গেল, আর কিছু হয় না। কুরবানি ঈদের সময় হঠাৎ আমি বলছি যে আর তো এখানে থাকা যাবে না, আগে আলাপ করছি, কুরবানি ঈদের সময় বগুড়া এসে আসবো, বাসাটা সব ঠিক করছি আমি, আমরা চলে আসবো,
মানে মেয়েটাকে নিয়ে চলে আসবো,
এখানে চলে আসবো।
ওকে,
মেয়েটাও রাজি করেছি সব কিছু। ওকে, এদিকে আমার এক ভাবি এসেছিল, ওর স্বামী হলো ট্রাফিক পুলিশ ছিল তখন, ওকে সব কিছু বলতাম আমরা। আমাদের দেশে ওই যে গরু গাড়িতে ধান আনে না, এই ধানের এখান থেকে ধান ওই যে পড়ে এটা কুড়াইয়া নিয়ে এটা রাইখে রাখে জমায়া বিক্রি করে আমার ঘড়ি কিনে দিয়েছিল একটা।
আমরা সবসময় বলে থাকি যে যাহা বলিব সত্য বলিব, যিনি আসেন তার সামাজিক ব্যাকগ্রাউন্ড, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই প্রেক্ষাপট গুলোকে উপলব্ধি করতে হবে। সুতরাং আজকে যে তরিকুল এখানে আছে, নিশ্চয়ই সে কোন না কোনো জায়গায় অপরাধী, যে কারণে সে আজকে যাহা বলিব সত্য বলিতে এসছে। তাকে তার যে সামাজিক অর্থনৈতিক অবস্থা, সেইভাবেই আমাদেরকে চিন্তা করলে তার গল্পের গভীরতায় আমরা যেতে পারবো, বিষয়টিকে অবশ্যই লক্ষ্য রাখবেন।
তারপরে এক সময় ওকে বললাম যে ঠিক আছে আমরা চলে যাবো, হঠাৎ আমার ওই ভাবিকে বলছি যে আমরা আজকে রাত্রে চলে যাবো।
হ্যাঁ,
হঠাৎ আমার মাকে বলে দেয় ভাবি,
আপনার ওই ভাবি কোথায় থাকতো? বগুড়াতে?
না, ওই দেশে থাকতো।
তো সেই ভাবি বলে দিল শেষ পর্যন্ত,
মাকে বলে দিল, মা আর বোন দুজনাই যুক্তি পরামর্শ করে রাখি আছে, কখন যায় আর কখন দেখি, যা রাত্রিক 12টা বাজবে তখন আমরা বাড়ি যাবো। আগে বলছি যে কিছু নেওয়ার দরকার নাই, তোমার পরনে যা আছে সেগুলো নিবা, ঠিক 12টা 1 মিনিটে তোমার এখানে চলে আসবে। বাড়িতে গেছি, বাড়ি যাওয়ার পরে খাইও নাই, এমনি মা বলতেছে খাবি না, না। এবার ঘরের মধ্যে ঢুকছি, ব্যাগের মধ্যে সব ঢুকাইছি, যাওয়ার দরকার মানে ঘুমতে যাবো না, এমনি শুয়েছি আর কি। মা আবার করছে কি, আর বোন ভিতরে আমাদের শিকলি করে আর কি, কাঠের দরজা, কাঠের দরজা শিকলি মেরে দিছে। অনেক রাত্রি যখন আপনার 15-20 মিনিট দেরি বাকি আছে, তখন আমি দরজা খুলতেছি, আর খোলে না। কি করবো, ওই আস্তে 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 ঝাড়াইতেছি, ঝাঁকাতে ঝাড়াইতে অলরেডি খুলে গেছে। তা আমি চলে গেছি, এখন যাইতে 5 মিনিট মতো লেট হয়ে গেছে। মেয়েকে বলতেছে যে তুই বাড়ি চলে যা, কেন আমি যাবো না, আমি একবারই বাড়ি আসছি, একবারই চলে যাবো। না, তোর ভাইকে বলে আমি সকালে বিয়ে দেবো, যা বাড়িতে চলে গেছে চুপ করে। এবার রাত্রেই কখন আমার বোন গেছে আমি টেরি পাই নাই, আমার মামা বাড়ি চলে, মামার আগে সব বলছে, সকালে দেখি আমার মামার বাড়ির থেকে অনেক লোকজন ছিল। কি ভাই তাহলে বলছে তার আজকে বিয়ে হবে, তাহলে ওই জন্য বলে আত্মীয় স্বজন চলে আসবে। আমি বলতেছি যে একটু বাইরে যাবো, সকালে বাইরে যেতে পারবো না, আমার ভাইকে নিয়ে আর ভাইটা দুজনের সাথে দিল যে বাথরুমে যাবো, যা নিয়ে যা। তা আমার ভাইটা করে দিয়েছি, শোন তুই হলে আমার বন্ধুর মতো কিন্তু সব তো জানিস, তো ঠিক আছে তুই ইয়া করবি, তোর একটা ধাক্কা দেবো আর ভাইকার একটা লাঠি দিয়ে পালাই যাবো। এরকম করছি, ভাইকনা আগে হাঁটে আর ভাই ভাইসটা হলো পাশে হাঁটে, আর আমি আমার মধ্যে গেলাম, ভাইকনার দিয়েছি লাঠি আর ভাইসটা এমনি পড়ে গেছে, মানে ওকে হাত দেওয়াই লাগে না, ও তো মানে বুঝলাই দিয়েছি সব, তো কুশোর খাতে পালাই গেছে। এবারে এদিকে আমার বড়টা, আমার 3 নম্বর ভাই আর কি, ও আমার এই বিষয়টা জানতো, ওই ভাই খুঁজতে 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 ওই আর কুশোরের মধ্যে চলে গেছে। তুই এখান থেকে ফুল বাড়ি চলে যা, আমি মেয়েকে যেভাবে নিয়ে আসবো, আমি তোমার কথাই বিশ্বাস করবো না, যদি আনতে পারেন এখন এখনই আনবেন, আর নাহলে আর দরকার নেই। তো আমার এক বন্ধু টুটুল নামের, ওকে পাঠিয়েছে, ওকে আমার বড় ভাই আটকাই দিছে, আর এক বন্ধুর আরো কয়ে আটকাই দিছে, মানে কাউরে যেতে দেয় না। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাও দেখি ওই আমার মামাতো বোনকে সাজাচ্ছে,
মামাতো বোনকে সাজাচ্ছে মানে
মানে দিয়ে দেবো আমার সাথে। তো ওই আমার মামা বলছে যে ডিমেন্ড কত নিবা, যে তোর ডিমেন্ড কত নিব বাবা বলো, আজকে যে ভালোবেসে আমার মনে মনে কথা আর কি, যে ভালোবেসে বিয়ে করবো তা আবার ডিমেন্ড নিবো কেন, আমি কোন 5 পয়সা ডিমান্ড নিবো না। পরে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই কথা বলে দেখি এই মেয়েকে সাজাইছে, ভাইটা বলতেছে সাজাইছে কেন, তো কয় বিয়ে হইব, আমার কয় যে বিয়ে হইব কার সাথে, তোমার সাথেই বিয়ে হইব, ওই কাহিনী বাদ দাও আর কি করবো, কানবো না হাসবো না কি করবো কোনো দিশা পায় না। এবার মা কে আমার ভাই ঢুকাই দিছে আমার ঘরে, আমার মায়ের শিখাই দিছে যে তুই ছেলের হাতে বাইর ধরবি। তো মা যে বলতেছে আমার ঘরে যে দেখ 3 ভাই আমাকে ভাত দেয় না, আর তুই যদি অন্য জায়গায় বিয়ে করিস যে বাড়িতে ওরা বড় লোক মানুষ একটু মানে আসলে আর্থিক অবস্থা তখন ভালো ছিল ওদের একটু, তো তুই আমার ভাতি কি বিয়ে কর। আমি না আমি সেখানে থাকি আপনাকে ভালোবাসবই আমি, আর আপনাকে আমি খেতে দেবো। কয় না তোকে ওখানে বিয়ে করতে হয়। মা যখন মানে কান্নাকাটি শুরু করে দিছে তখন আমি অল্প ইয়ে হয়ে গেছি, মানে পা ধরতে আসছি, আমি চাল্লা আমাদের তো একবার দুজক ছাড়া আর কিচ্ছু না, যা মায়ের সুখের জন্য আমি এটাই করবো, রাজি হয়ে গেলাম। পরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে
মেয়েটা কি হলো,
ওই মেয়েটা আপনি আর মেহেদি টেয়ে নিয়ে আসছিল, আর এই যে ইয়া করবো আর কি, সাজাই দেবো আমার বোন আর থাপ্পর মারে আমার গ্রামের সবাই জানে
কি করছিল পরবর্তীতে,
অনেক কিছুই পায়নি আর
চুপচাপ
চুপচাপ নিরবতা পালন করছে। তো বিয়ে তো হয়ে গেল, বিয়ে হওয়ার পরে আর কি করবি, আমার ওই 5 দিন ধরে খাওয়ার নাই, আমি কি করবো, মানে মার সেবা করার জন্য আমাকে একটু বিয়ে করতে হচ্ছে, আর দ্বিতীয় কথা কি যে আমি ওই বদমাইশি করতাম, ওখানে প্রেম করতাম, ওই জন্য বিয়ে কথা দিতে পারো
জোর করে বিয়ে দিয়ে দিল। গ্রামে কিন্তু ব্যাপারগুলো আছে যে কোনো ছেলে যদি প্রেম করে বা কোনো মেয়ে যদি প্রেম করে তাদের একমাত্র সলিউশন মনে করা হয় জোর করে বিয়ে দিয়ে দাও, এবং এটা যে আসলে সবসময় ভালো রেজাল্ট দেয় না, ইনফ্যাক্ট এটা আসলেও কোনো সমাধান হতে পারে না, সেটা আমরা অনেক অনেক জীবনের গল্পে এবং একই সাথে অনেক অনেক অপ্রিয় সত্যি আমরা দেখেছি। হ্যাঁ বলছিলেন, তারপর
তারপরে ধরেন হঠাৎ তাই 2-3 মাস পরে সংসার করতেই আছে কোনো সমস্যা নেই, কিন্তু গ্রামের ভাষায় ওই মহিলারা বউ যখন পানি আনতে যায় তখন ওই বউরে যখন বলে যে তোমার কাছে বলে সয় না তরিকুল, তোমার বলে দেখতে পারে না, মানে ওই মেয়ের কথা মানে এড়াতে উস্কাই, মানে এই বউ জেনে মাথা গরম হয়ে যায়। তো এরকম তো কোনো বিষয় দেখি না। আর একটা বিষয় কি, মেয়েটা তো দোষ নাই,
মানে আপনার বউয়ের তো কোনো দোষ নেই,
মেয়েদের দোষ নাই। আর আরেকটা ব্যাপার লক্ষ্য করতাম, আমার নানি বাড়ি যখন যাইতাম তখন এই মেয়ে মানে মা তো বলতো মধ্যে মধ্যে যে আমার ছেলের সাথে বিয়ে দেবো, কিন্তু ওই শুনতো, কিন্তু আমি ওটা মনে আইন করতাম না। কিন্তু ওই বিষয়ে যখন নানা বাড়ি যেতাম তখন ওই মেয়ে যখন যাইতাম খুবই খুশি থাকতো, আমার যখন ও খুবই খুশি থাকতো। এক পর্যায়ে ওর জাহাঙ্গীর আমাদের হলো দুই তিন মাস পর, আমার ওর দুলা ভাই কিন্তু এই ভারতে ব্যবসা করে, ভারত থেকে মাল আসবে তুই করতো চল যায় কোথায় ওই নদীর ধারে, এখন যাবো আর কয়েছে তুই এখানে দাঁড়া আমি বাড়ির থেকে আসতেছি। ওই পলি করে মানে তাল গাছের এখানে দাঁড়ায় রয়েছে, দাঁড়িয়ে আমাকে বলতেছে যে তুমি অসাধু যাবো না। কেন ওই প্রতি সময় যায় ডাকে, কিছু বলো না আজকে ডাকছি, হয়তো মনে মেয়ে অসাধু যাবো না। আমার যদি সত্যি ভালোবাসে থাকো তুমি এখানে অসাধু যাবে না আজকে, আমি যদি তোমার যদি আমি ভালোবাসে থাকি তাহলে আমি ঠিকই ওখানে যাবো আজকে। মানে যেটা যদি করে গেছি তারপরেও আমি হাঁটতেছি আগে আগে কিছু দিতে হবে।
জাহাঙ্গীর যে আপনাকে মেরে ফেলবে বা জাহাঙ্গীর আপনাকে মারবে কারণটা কি আপনার জানা ছিল
না? আমার জানা
ছিল না, কিন্তু আপনি যে ওর বোনকে বিয়ে করেন সেটা নিয়ে আপনার রাগারাগি ছিল?
রাগারাগি।
ওকে, তারপর
ওই আগে আগে হাঁটে, আমি আগে আগে হাঁটি, সে পাশে পাশে হাঁটে, হাঁটতে হাঁটতে পড়ে যায়। আমি তো খেয়াল করি পিছন থেকে যে দেখি আসলে তো এজনই নিয়ে আসছে, তাছাড়া পলিয়ে কথা বলতো না। তো হঠাৎ বিশাল বড় পাহাড় একবার নদীর ধার দিয়ে আমি কই কি রে মাল আসে না আর সামনে যেতে হবে, এবার যাতে যেতে চাকু দায়ী করছে একবারে পেটে সামাই দেবো, পেটে তো দূরের কথা নিজেই পড়ে গেছে,
চাকু বের করে,
চাকু বের করে আমার পেটে দিতে যাবো এই নিজেই অজ্ঞান। এরকম অজ্ঞান হওয়ার পরে আমি আবার এই হাত দিয়ে পানি তুলে চোখে মুখে দিতেছি, চোখে মুখে দেওয়ার পরে জ্ঞান ফিরে না, আবার পানি দিয়ে জ্ঞান ফিরছে, আর দিয়ে সহায় ধরছে। দেখ তুই তুই এ কথা কাউকে কবি না, আমি যা করছিলাম ভুল করছি, হাত ধরে মাপ চাইতে পাম দিয়ে তারপরে ও ওখান থেকে চলে আসলাম। এই পরে এতদূর পর্যন্ত গেল, এখন কি করবো, বাড়ির থেকে ঢাকা চলে আসলাম, যে আমি দেশে থাকবো না, দেশে থাকলে আমার হয়তো বিয়ে যখন করছি তখন অনেক পয়সা পাতি দরকার, ঢাকা আসবো। বগুড়াতে কাজ করতাম, ওই জায়গায় বলতেছে ঢাকা যাওয়ার দরকার নাই, যে আমার এখানে বগুড়া চো, বগুড়ায় গেলাম, কাজ করি কাজ করি কাজ করি, হঠাৎ পেটে ব্যথা, পেটে ব্যথা ব্যথায় ব্যথায় ওষুধ খাই ভালো হয়, আবার ব্যথা, এরকম থাকতে থাকতে তাতে হঠাৎ মানে বেশি ব্যথা হয়ে গেল। তো এক ডাক্তারের কাছে গেলাম, তো ডাক্তার কয় বাবা তোমার বলাটা ঠিক হবে কি হবে না, তো তুমি একটু ভালো চিকিৎসা করো। গেলাম বগুড়া, পলিগ্রামে স্কুলে কাজ করতাম, পলিগ্রাম থেকে ওই আপনার বগুড়া পাঠালো, তখন কেন ধরেন 1200 টাকা খরচ হয়ে গেছে। রিপোর্টে কি গ্যাস, ঠিক আছে গ্যাস্ট্রিকের ওষুধ খাই, ব্যথার ট্যাবলেট দেয়, আবার কিছুদিন ভালো থাকে। এখানে থাকতে থাকতে ওই বলতেছে তোমার গ্যাস্ট্রিক না, তুমি রিপোর্ট তোমার ঠিক হয় নাই, তুমি রাজশাহী চলে যাও। এবার রাজশাহী যাবো, দেরি, টাকা নাই, কি করি, ঠিক আছে কাজ করতেছি, কাজ করতে পারো, আর উঠতে পারি না, উঠতে পারি না। এবার কোনো রকম টাকা নিয়ে গেলাম রাজশাহী, রাজশাহী যাওয়ার পরে রাজশাহীর থেকে গাড়ি থেকে না আমি আর কোনো জায়গায় যেতে পারি না, মানে রাজশাহীর থেকে আমার বাড়ি আবারও 20 কিলোমিটার যেতে হয়, আর চলতে পারি না। তো রিক্সাওয়ালাকে বলতেছি যে ভাই এখানে ডাক্তার ভালো ডাক্তার কে আছে, তো ভাই গোলাম মাওলা আছে, তখন বলেন যে ওখানে নিয়ে চলেন, আপনার 10 টাকার জায়গায় আমি 20 টাকা দেবো, কিন্তু আমার ওখানে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট করতে এলো, আমার কয়েক গার্জেন আছে, আমি সে কোনো গার্জেন নেই। ট্রিটমেন্ট করার পরে 1400 টাকা বিল করছে, 1400 টাকা বিল করার পরে আমাকে বলতেছে কোনো গার্জেন নিয়ে আসছো না, তুমি 3টার দিকে আসবা তোমার রেপোর্ট দেবো। দেখি 3টার সময় আবার গেছি, 3টার সময় বলছি তোমার গার্জেন নেই, আমি না, আবার কয় তাহলে কালকে এসো, আবার কালকে গেছি, আবার কালকেও বলতেছে তোমার গার্জেন নিয়ে আসছো, যে মানে মেরাজ খারাপ হয়ে গেছে। আমি যে আপনাকে বারবারই বলতেছি আমি যে আমার কোনো গার্জেন নেই, আমি রুগী, আমি
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেল, এখানে আমরা এখানটা থেকেই ফিরবো। তরিকুলের জীবনের অপ্রিয় সত্য এখানে আবিষ্কৃত হচ্ছে এবং সে অপ্রিয় সত্য শেষ পর্যন্ত আমাদেরকে কোন জায়গাটায় নিয়ে দাঁড় করায় সেটার একটু সাসপেন্স থাকুক, ঠিক 12:06 ফিরে আসছি। তরিকুলকে যদি আপনি দেখতে চান, জানতে চান, প্রশ্ন করতে চান, চলে আসুন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি JBSB একই সাথে ABC রেডিওর অন্যান্য প্রোগ্রামগুলোরও আপনি মেম্বার হয়ে যাবেন। এবং আরেকটি বিষয় বলতে চাই যে ওই পেজটিতে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক অনুযায়ী আপনি গেলেই তরিকুলের ছবিটি দেখতে পাবেন। আমরা ফিরে আসছি ঠিক 12:06। যাহা বলিব সত্য বলিব, ওকে প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আর আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আজকে তরিকুল রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। আজকের এই অপ্রিয় সত্যগুলো আমাদের জীবনে যে উপলব্ধি করাবে সেখানে আমরা বারবারই বলতে চাই একটি কথা, যে যিনি ভুল করেন বা যিনি অপরাধ করেন তার পেছনে একটি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। জেনে করুক বা না জেনে করুক সেটার একটা পরিণতি অবিসম্ভাব্য, এবং সেই পরিণতিটা শেষ পর্যন্ত কতটা ভয়াবহ হতে পারে আমরা যাহা বলিব সত্য বলিবতে সবসময় আপনাদেরকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। সেই দেখানোর পিছনে একটাই মাত্র উদ্দেশ্য থাকে, যে তার মতো করে ভুল, তার মতো করে অপরাধ আপনার জীবনে যেন কখনো না আসে, তাহলে তার চেয়েও ভয়াবহ পরিণতি আপনার ভাগ্যে বা আপনার জন্য অপেক্ষা করছে। এত ভয়াবহ পরিণতি জানার পরেও আপনি যদি সেদিকে পা বাড়ান তাহলে আপনাকে আমাদের ভৎসনা করা ছাড়া আর কিছুই করার নেই। কিন্তু আমরা এরকম কল পাই, শত শত হাজার হাজার কল প্রতি মুহূর্তে অনুষ্ঠানটি শুনে, যে আজকের পর থেকে আমি এই বদভ্যাসটি ছেড়ে দিলাম। অর্থাৎ আমাদের অনুষ্ঠানে যে যারা অতিথি আসেন তারা শুধু একাই সেই ভুলটি করেন তা কিন্তু নয়, তার মতো হাজার হাজার অপরাধী রয়েছে এই সমাজে যারা একইভাবে ভুল করছেন। তারা হয়তো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছেন, কিংবা তারা হয়তো একেবারে ভুলের একেবারে শেষ প্রান্তে রয়েছেন, তারা সেখানেই তাদেরকে নিবৃত্ত করেন এটাই আমরা চাই। কিংবা যাদের অপরাধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে তার মতো করে অপরাধ যদি আপনি করেন তাহলে শেষ পর্যন্ত পরিণতি আপনার কি হবে সেটা জেনে আগে ভাগেই অপরাধ থেকে নিজেকে গুটিয়ে নিন। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য, এবং আমরা খুব গর্ব করে বলে থাকি একজন মানুষকেও যদি আমরা সচেতন করতে পারি তাহলে আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, আমরা ফিরে যেতে চাই আবারও তরিকুলের কাছে, এবং তরিকুলকে যদি আপনারা দেখতে চান, প্রশ্ন করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুক ভেরিফাইড পেজ www.facebook.com/abcradiofm89.2। ওই পেজে গিয়ে আপনি একটি লিঙ্ক পাবেন এবং লিঙ্কের পেজটিতে গিয়ে আপনি তরিকুলকে দেখতে পারবেন। ওকে তরিকুল, তারপর ডাক্তারকে কি বলবেন?
ডাক্তার তখন বলতেছে যা তোর কোন চিকিৎসাই নাই, কাগজগুলো ছিঁড়ে ফেলে দেওয়া, হয়তো চিকিৎসাই নাই,
রেগে গেছে ডাক্তার আপনার সাথে।
হঠাৎ যখন বাড়ি আসতেছি এখন ওই যে তাই আছে, বলতেছে যে তোমার ইয়া করছো কি, তোমার তো রাগ করাটা ঠিক হয় নাই, তোমার একটা বিশাল বড় অসুখ আছে, তোমার বলবে না, এই কারণে তোমার গার্জেনের দরকার চাইতেছে, তো তুমি যা হাতে পারি না, সত্যি সত্যি যাই হাতে ধরছি, হয় না তোর কোনো চিকিৎসা নেই, মানে আমাদের রাশির ভিতরে খুবই নাম করা ডাক্তার। এরপরে ঠিক আছে বস, আমি পরে দেখতেছি। আবার ওই আয়াকে পাঠাইলো যে যা রেপোর্ট ঠিক কর, আবার ঠিক করলো, ঠিক করে আমি দিয়ে কয় তোর কিডনি নষ্ট হয়ে গেছে, সরাসরি আর আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার পরে আর আমার খেয়াল নেই কখন কি হয়েছে এটা আমি বলতে পারি না। জ্ঞান ফিরছে, আবার জ্ঞান ফিরার পরে ঘড়িতে দেখতেছি তারিখ পাল্টা, মানে আমি যেদিনকে ইয়ে করি সেদিনকে ছিল 26 তারিখ, দেখি 28 তারিখ, 2 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম, আমি জানি না কিছু। তারপরে ওখান থেকে জ্ঞান ফিরার পরে বাড়িতে গেলাম, বাড়িতে কেউ কিন্তু জানে না, বাড়িতে গেলাম
ডাক্তার বললো না কি করতে হবে,
হ্যাঁ বললো
কি করতে হবে,
ঠিক আছে আমি টাইম মতো ওষুধ গুলো খাও, তারপরে দেখবো,
ওষুধ দিয়ে দিল,
হ্যাঁ ওষুধ দিল, বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে ওষুধ যেগুলো দিয়েছিল সেগুলো শেষ, আবার আসছি বউ কান্নার শুরু করে দিছে, আর এদিকে আমার মাটা সব জানি। এরপরে ওখান থেকে আসি, ওষুধ খাই, আমার কাছে কিন্তু কোনো পয়সা নাই আর, মানে বইয়ের যে একটু মানে সোনা দানা যাচ্ছিল, আর আমার দেশে কাঁসার থাল পাওয়া যায়, কাঁসার থাল মানে কাঁসার সবকিছু, গ্লাস টুলা সব কাঁসার, এলে আমার বইয়ের সবগুলা বিক্রি করছি, ওই চিকিৎসা করছি, তারপরে তো কিছু হয় না, ও কয় যে অপারেশন করা হবে তো টাকা লাগবে, আমার তো দাঁড়িয়ে সম্ভব না, ওই ঠিক আছে তুই 15 মাসে 13 তারিখ আসবি, ওখানে একটা ভালো ডাক্তার আসবে, ওনার ওয়াইফ যে ডাক্তার এটা আমার জানা ছিল না আরকি,
মানে গোলাম মাওলা সাহেবের,
জি উনি থাকতেন সিঙ্গাপুরে, ওনার ওয়াইফ তো ওই আসছে, পরে এবারে বলছে যে তোমার নাম কি, আমার নাম তরিকুল, তরিকুল ইসলাম বলছি, মহিলা কাঁদতে লাগছে, ওই তুমি এখানে দাও আমি আসতেছি। আসার পরে আমার বলছে তোমার বাড়িতে খাওয়ার দর আছে, খাওয়ার বলতে কি আমি চাল কিনে দিয়ে আসছি, কিন্তু ইয়া নেই দরকারে কোনো টাকা নেই, তো বলতেছে ঠিক আছে তুমি 3000 টাকা নাও, ওখানে টাকাটা দিবা আর বাদ বাকি টাকা তুমি রেখে দিবে।
মৌলার
স্ত্রী বলতেছে কামতাছে, কিন্তু আমাকে টাকা দিতেছে কামতাছে, আমি জিজ্ঞাসা করি নাই ম্যাডাম কারণ কোনো কি হঠাৎ বলতেছে যে ইয়া তোমাকে যদি আমি ভারতে অপারেশন করাতে নিয়ে যাই তুমি যাবা? আপনি যদি সেখানে যাইতে বলেন, বিশ্বের যেখানে যাইতে বলেন আমি সেখানে ওখানে বাঁচতে চাই।
ওকে,
ওই বললো যে ঠিক আছে আমি যেদিন নিয়ে যাওয়ার কথা বলবো সেদিন তোমায় ডাক দিব। ওরকম ভাবে হঠাৎ একদিন টেলিফোন করছে, গেছি হয় কি তোমার কলকাতায়? কলকাতা যখন ম্যাডাম তাহলে আমার টাকা পাবো তাই ওই তোমার চিন্তা করা লাগবে না, ওই কিচ্ছু দেওয়া লাগবে না, তোমার সাথে কেউ যাইবো না, জাস্ট খালি নল আরো যা চিকিৎসা করে নিয়ে আসার পরে ওই ওখানে থেকে ওই যেটা নষ্ট সেটা ফালাই দিয়ে আসলো
একদম ফ্রি ফ্রি, কোনো জানা নাই শোনা নাই, কেন করলো কি করলো
কিচ্ছু জানে না।
আপনি জিজ্ঞাসা করলেন না যে একটা মানুষ আপনাকে কেন এত বড় হেল্প করবে?
না এটা কিছুই জানে না, তখন আমার খালি হোপ একটাই আমার বাঁচতে হবে।
হাউ ইজ পসিবল করে এইভাবে হেল্প?
ওখান থেকে নিয়ে আসার পরে কাজ করি, আবার আমাকে বলতেছে তোমার বাড়ির খাওয়া দিতে পারবো না, তোমার আমি এত বড় সাহায্য হেল্প করলাম তোমার বাড়ি খাওয়া দিতে পারবো না, তুমি কর্ম করে খেতে হবে।
প্রিয় শ্রোতা, এখানে একটা সাসপেন্স দেখতে পাচ্ছি আমরা। আমরা সবসময় বলে থাকি যে হিউম্যান লাইফ ইজ ফুল অফ সাসপেন্স, নাথিং ইজ ইম্পসিবল ইন হিউম্যান লাইফ। এটা ঠিক, আমাদের জীবনে লজিক যেভাবে কাজ করে, অ্যান্টি লজিক যেভাবে কাজ করে, বা হেগেলের থিওরি অনুসারে যদি আমরা বলি একটা থিসিস তারপরে অ্যান্টিথিসিস তারপরে সিনথিসিস, ক্রমান্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মানুষের ক্ষুদ্র থেকে শুরু করে বৃহত্তর জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে সব জায়গাতে একটা পরিবর্তন আমরা দেখতে পাই। কিন্তু এই পরিবর্তনের মাঝে কোনো কোনো পরিবর্তন, কোনো কোনো আকস্মিক জিনিসের কোনো লজিক আমরা খুঁজে পাই না। তার পিছনে হয়তো বা লজিক থাকে কিন্তু আমাদের জানা হয়ে ওঠে না, সেই জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি অদ্ভুত মিস্টেরিয়াস। আমরা সাসপেন্সটা রাখি, দেখি সামনে গিয়ে উত্তরটা পাই কিনা, যে কেন এত বড় হেল্প একজন ডাক্তার এরকম অপরিচিত একজন মানুষকে করতে যাবে, তাকে নিজে নিয়ে গিয়ে কলকাতায় অপারেশন করে তাকে ছেড়ে দিচ্ছে। ইজ ইট রিয়েলি পসিবল? মানে আমাদের বর্তমান সমাজে যেখানে রাস্তায় মানুষ পড়ে থাকলে আমরা তাদের দিকে ফিরে তাকাই না, সেখানে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব? দিস ইজ রিয়েলি পসিবল? সমাজে ধরনের ঘটনা ঘটে কিন্তু আমাদের চোখের সামনে হয়তো বা আসে না, এবং যে কারণেই আমাদের বিশ্বাস করতে অনেক বেশি কষ্ট হয়। ওকে, তারপর
ওখান থেকে অপারেশন করে নিয়ে আসলো, কাজ করতে থাকি। এই কাজ করতে করতে কুমিল্লা গেলাম কাজ করতে, তো ওই ডাক্তারের না জানায় চলে গেলাম কুমিল্লা কাজ করি, জজপটে করতে করতে হঠাৎ ভারী কাজ করছি, বেদনা শুরু হয়ে গেছে। তো ওই বলতো আমারে ওই ম্যাডাম বলতো, যদি কোনোদিন তোমার সমস্যা হয় তা আমারে ফোন দিয়া। কুমিল্লা থেকে দিয়েছি ফোন, কথা বলছি যে ম্যাডাম আমার এইরকম ব্যাপার, আমার ব্যথা হইতেছে। তুমি কোথায়? আমি কুমিল্লা আসছি। কেন বকবেন কি বকা দিবেন? ওই জন্য আমি বলিনি কিছু। কাজ করে খাতে আমার বাচ্চা মেয়ে হয়েছে, তখন আমি মেয়ে আছে আবার মা আছে বউ আছে, আমার কাজ করে তো খাইতে হবে। তো ঠিক আছে তুমি আবার চলে আসো। তারপর ধরনের কিছু আবার চলে আসলাম, আসা বললাম যে ম্যাডাম এই ব্যাপার, আবার ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার পরে কয় তোমার তো এটা চেঞ্জ করতে হবে। আমি যদি কোনো সময় পাই ভারতে, আমি জানায় রাখছি যদি পাই তাহলে চেঞ্জ করে দেবো। আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আমি তাহলে কি করি? ওই এখন আপাতত কোনো রকম রেস্টে রেস্টে কাজ করো, আমি হঠাৎ যখন পাবো সন্ধান পাবো তখন তোমাকে ডাক দিবো। ম্যাডাম জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আমার এত কিছু হেল্প করতেছেন ম্যাডাম, তুমি কি কারণে করতেছেন? কয়েকটি পরে বলবো, পাঁচ ছয় মাস পর আমার এখন দিচ্ছে ওই তোমার কিডনি জড়ো হয়ে গেছে, তুমি রেডি হলো কত তারিখে? ওই তুমি পাঁচ দিনের ভিতরে আমার দায়িত্ব দেবো। মানে ওরাই ওরাই ভিসাটে সব করে রেডি করে দিত। কলকাতা নিয়ে গেলো আনন্দ ক্লিনিক মহাত্মা গান্ধী রোড, নিয়ে যাওয়ার পরে চেঞ্জ করলো। চেঞ্জ করার পরে পনেরো দিন পর ওখান থেকে ব্যাক আসলাম।
হিন্দু
লোক ছিল,
কত টাকার বিনিময়ে?
ইন্ডিয়ান 1,80,000 ছিল।
ওই ডাক্তার লোকজন আপনাকে 1,80,000 টাকা দিয়ে কিডনি কিনে দিয়েছে?
ম্যাডাম কিনে দিয়েছে।
এই ম্যাডাম কিনে দিয়েছে? ওকে।
আর বলছি তোমার কাছে টাকা পয়সা আছে? তো আমি সেই টাকা পয়সা এসে নাই। তো ভাই ঠিক আছে তুমি এগুলো দিয়ে চলো, আমি সিঙ্গাপুর চলে যাবো, তুমি এগুলো নিয়ে চলো, যদি কোনো সমস্যা হয় আমি দেখবো। আমি ওই টাকা 12,000-13,000 টাকা নিয়ে একটা মদির দোকান দিলাম, মদির দোকান দিয়ে ওই চালাতে পারলাম না। আমি তখন হেভি হয়ে গেছি, আমার শক্তি আগের মতো শক্তি পেয়ে গেছি, আবার ওর দোকান দিয়ে ভালো লাগে না খাওয়া। পরে জানলাম ওনার একটা পালিত মেয়ে আছে, আর বাপ মারা যায় মা অন্য জায়গায় বিয়ে হয় ওকে মানে পালত আর কি। তখন আমার চেহারা সব ভালো ছিল।
আচ্ছা,
তো বলছি যে যদি আরে দিয়া মানে মেয়েটার কোনো সম্পর্ক অন্যরকম আছে আর কি, সমস্যা ছিল, তো ওকে দিয়ে যদি আমার মানে আমাকে ভালো করে যদি আসলে দিয়ে আসে।
ম্যাডাম জানতেন আপনি বিবাহিত?
না, কেউ জানত
কিছু বলেনি আপনি? এটা
আমাকে কেউ কেউ জিজ্ঞাসাও করে নাই, আমিও বলিনি। অল্প বয়সে বিয়ে করছি তো তখন কিছু বুঝতো না,
ওকে
মানে ওরা ওরা ঠিক করছে যে ভারত থেকে নিয়ে আসার পরে একটু শারীরিক সুস্থ হইলে বিয়ে করে দেবে।
তোমার উদ্দেশ্য একটা ছিল পিছনে, ওকে
ঠিক আছে। ওই মেয়েকে সবকিছু যা যা বলার চাষটা বলছে, ওই মেয়েটারই কিন্তু সব টাকা।
তার মানে আলটিমেটলি আপনার পেছনে যে টাকা পয়সা ব্যয় হয়েছে সেগুলো সব ওই মেয়েটার টাকা ছিল? মেয়েটা তো পালিত ছিল, মেয়েটা এত টাকা কোথা থেকে পেল?
কাজ করতো ওই যে নার্সের চাকরি করতো,
ওটা চাকরি করতো নার্সের,
ওয়ারে ওয়ারে এতে ক্লিনিকে চাকরি করতো।
তো মেয়েটা এরকম অনিশ্চিত একটা ছেলের পেছনে কেন এই টাকাগুলো ব্যয় করবে?
মানে মেয়েটার সমস্যা ছিল আর কি,
মেয়েটার কিছু সমস্যা ছিল, মেয়েটার কিছু একটা সমস্যা ছিল, এবং কোনো না কোনো ভাবে আপনার সফট কর্নার আদার করার চেষ্টা করেছে যাতে এত টাকা দিয়ে আপনার জীবন ফিরিয়ে নিয়ে আসলো। মেয়েটার সমস্যা থাকলে আপনি মেয়েটাকে ফেলতে পারবেন, তাই তো? ওকে, দিস ইজ দ্য পয়েন্ট,
মানে আমার দুর্বল পয়েন্টটাও পেয়ে যাবো।
ওকে, রাইট রাইট।
তো হঠাৎ ওই মেয়ে বলতেছে চলো তৈরি করে মার্কেট করে নিয়ে আসি, তোমার শার্ট প্যান্ট বানা লাগবে কিংবা আংটির মাপ দেওয়া লাগবে, এসব করতে কি বাজে বাজে কথা বলো, আমার এমনি অবস্থায় চলে না। চলো যাই, মাথাটা ঠিক আছে তো বলতেছে ইয়া আঙ্কেল তরিপুর গেলে কিছু বলেননি? তো হঠাৎ বলতেছে ইয়া দেখ তোকে আমি কিছু বলা হয় নাই, যখন আমি ইয়া সাইন করা লাগে তো না দাবি লেখে না, তা আমার মা তো লেখা হয়ে যায় না, আমার ওয়াইফের মানে সেখান থেকে আমি আসছিলাম। ডাক্তার কিন্তু তখন কিন্তু টেস্ট হয়ে গেছিল, কিন্তু ডাক্তার একটা পয়েন্ট খাটাইছিল যে ওই স্ত্রী আছে থাক, আপনি কিন্তু
আরেকটা বিয়ে দিয়ে দিব। ওকে,
ও বিয়ে করছে তোর আমি বলি নাই, যা হয়েছে আমার কয় তোকে বিয়ে করা লাগবে, আমি কি অসম্ভব, আমি জীবনে বিয়ে করতে পারবো না। আপনি বলেন আজকে আজকে কিডনি দিচ্ছেন আমাকে, তো আমি আপনার কিডনি খুলে দিয়ে দিতেছি, আপনি বলেন আমি এখনই চাকু ঢুকে আমি মরে যাবো কিনা বিয়ে করবো না। আমার ওই যে কত কষ্ট করছে আমাকে নিয়ে, একটা নতুন কাপড় পরার জন্য আপনার মানুষের কাছে বকা খাইছে, আমি অসুখের জন্য আমি দিতে পারি নাই, কয় না তোর বিয়ে করতে হবে, অসম্ভব, কয় পাগল দুটো বিয়ে করে না কেউ, এর ইনকাম এই খাইবো, আর তুই যা ইনকাম করে বিয়ে বলে খাইবে।
কি এমন ছিল ওই মেয়েটার মধ্যে যে কারণে আপনার সাথে তাকে বিয়ে দিতে হবে?
আমি বলতেছি যে অসম্ভব, পিঠে একটা থাবা দিতেছে, যাক তোর নীতিটা ঠিক আছে, ওই পাঠ শেষ, এখন কি করি? আমাকে বলতেছে তুই যা, মেয়েটার টাকা আছে কিন্তু প্রচুর টাকা ছিল, ওই এক ছেলে ওকে বিয়ে করে পরে।
যে মেয়েটা কি খুঁজছিল
সেটা আমি বলতে পারবো না, আজ পর্যন্ত আমি জানি না।
ওকে, আমরা একটা SMS পোলের জায়গাতে যাচ্ছি, কারণ এই জায়গাগুলো আমাদের লিসনারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং প্রিয় শ্রোতা, উই আর রিয়েলি কনফিউজ, আপনি আপনার জায়গা থেকে কি মনে করেন, এটা বিশ্বাস করা যায়, এটা আপনাকে টাচ করতে পারছে কিনা? যদি আপনি মনে করেন যে যেগুলো বলছে সেগুলো সত্য, তাহলে আপনি লিখবেন ইয়েস। আপনি যদি মনে করেন যে না এটা বিশ্বাস করা যায় না, তাহলে আপনি লিখবেন নো। প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিন 2221 নম্বরে। একটু পরে জানিয়ে দেবো আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে SMS পোলের রেজাল্ট। তারপর
আমার মতে আমি থেকে যাবো ওষুধ, আমি যোগাযোগ করি না, যখন মানে ওষুধ খাওয়ার দরকার হয় তখন জিজ্ঞাসা করে খাইতাম ডাক্তারকে। এবার ঢাকা আসলাম, কাজে চলে আসলাম, আমি তো এখন মানে শক্তিশালী হয়ে গেছি, এক বাসায় কাজ নিলাম, গাড়ি যাওয়ার পরে এবার হঠাৎ বাড়িতে দরকার, ডাক্তারের সাথে দরকার ফোন দিব, রং নম্বরে চলে গেছে, রং নম্বরটা গেছে গেছে আর কোনো কথা নেই, রাত 12টা দিয়ে এখন হওয়া সকালবেলা ফোন দিয়েছে, ফোন দিয়ে করছেন। এক কথা আমি ছেড়ে আসছি, ওটা আমি বলে দিই আগে, আমি যখন কিডনি চেঞ্জ করি তখন কিন্তু আর্থিক অবস্থায় খুবই নিম্ন হয়ে যায়, যে আমি বাচ্চাকে খাওয়াবো কি, মাকে খাওয়াবো কি, ওয়াইফকে খাওয়াবো কি, আমি এখন কাপড় দিতে হয় না। তো হঠাৎ ওই এক লোকের সাথে পরিচয় হইলো, হিরণের ব্যবসা করে, হিরণের ব্যবসা করে, পেন্সিলের ব্যবসা করে। আমি বললাম আমাকে যে আমার তো টাকা পয়সা নাই, তা আমার একটা মাল দিবেন, দাম তো মেলা, বিশ্বাস আছে না, বিশ্বাস আছে তোর উপর, ওই একটা মাল দিছে 100 গ্রাম বিক্রি করে আমি পাইছি ওখানে 2000 টাকা লাভ, এক ঘন্টার ব্যাপারে। আমার মাঝে তার সেন্সে কাজ করে না, ব্যাপার কি এই ব্যবসা তো ছাড়া যাবে না, এই ব্যবসা করতে চাইলাম আমি এখন যত রকমের সাথে নেশা না দেখে থাকতেছি না,
নেশা করবেন আপনি?
নেশা করি, হিরণ খাই না, কিন্তু অন্য অন্য খাইতাম, আবার ধরেন ফেন্সিল খাইতাম, বিভিন্ন রকমের ইয়ে খাইতাম।
সেগুলো কি নিয়ে আসতেন? কিভাবে নিয়ে আসতেন?
আমাদের ওখানে বিঘা বহুত যায়।
কোন জায়গায়? এটা
গোদাগাড়ি থানা।
গোদাগাড়ি থানা এখনো আছে?
এখনো আমাদের এখান থেকে টাকা দিতাম, আমাদের অনেক দালাল আছে। এটা কি বলছি যে আপনার কারেন্ট বাজার যেরকম বিভিন্ন জায়গা থেকে আসে মাল আসে, সেরকম আমাদের ওইখানে বিভিন্ন এলাকা থেকে আমার ওখান থেকে বর্ডার দিয়ে পাঠা যায়, নদীটা পার হইলে তো ভালো, আমরা ডেলি যাইতাম, ডেলি 2-3 বার যাওয়া হয়।
BSF ধরতো না আপনাদের?
না, টাকা দিতাম, টাকা দিলে সব ঠিক, একবারে বাজারের মতো যেত,
কোনো সমস্যা নেই,
কোনো সমস্যা নেই। ওই ব্যবসা করতে থাকি, নেশাও করি, বউ কিন্তু জানতো না যে এই ব্যবসার সাথে জড়িত, বাজার ঘাট দেখিয়া বউ ভাই ব্যাপারটা কি, টাকা পাইতেছে কোথায়, আমার সাথে চিপ ধরলো যে টাকা পায় কোথায়, যখন টাকা না থাকে তখন তো ক্যাট ক্যাট করো, তা আমি এখন টাকা পাইতেছি বলে তোমার তো জানার বিষয় নেই, যে তোমার নুন ভাত আছে আমি নুন ভাতই খাবো, কিন্তু আমি কোটি টাকার স্বপ্ন আমি দেখতে চাই না। পরে মাকে কয়ে দেয়, আমি বলতেছি আমার যতগুলো ঋণ আছে প্রায় 2-3 লাখ টাকার মধ্যে ঋণ ছিল,
কি করেছিলেন এই টাইপের?
ওই যে কিডনি যখন চেঞ্জ করি ও টাকা তো হারাই দিছিল, কিন্তু আমার বাড়িতে খাওয়া দাওয়া কিংবা আমার বাড়িতে যখন যাইতাম ওষুধপাতি এগুলো লাগতো, তখন এগুলো ঋণ করে করে ইয়ে করতাম। আমি সেই ঋণ করা শেষ হয়ে এলে আমি ব্যবসা থাকে পাই না, আমি ইঞ্জিত টাকা তুলবো, তুমি ইনকাম করবা, আমি টাকা শোধ করবো, কিন্তু এই অবৈধ টাকা দিয়ে আমি ওরকম টাকা খাবো। বউ বলতো, বউ বলার পর পরেই আমার মায়েকে দিয়ে বোঝাইতো।
আপনার মেয়েকে দিয়ে?
আব্বা এগুলো করেন না, এগুলো ভালো না। তো এই বউ কয় দেখো তুমি এগুলো করবা, তোমার সংসার একটা সংসার, এটা উজ্জ্বল হইতেছে, কিন্তু কত জীবন মানুষের নষ্ট হইতেছে, কত সংসার মানবে তুমি জানো? এদের দেখার দরকার নেই, এমপি মন্ত্রীদের দেখে না আমি একটু দেখুন, তাই না? তুমি এগুলো করলে আমি বাপের জন্য পরে মাও কইল ছেড়ে দিলাম। প্রায় 5-6 মাস মতো মাতৃ করছি, কিন্তু নেশার বেলায় নেশাটা ঠিক ছিল আমার,
পরে নেশা চালিয়ে গেছে।
নেশা চালিয়ে গেছে ওই মেয়ের পরে যে বললাম যে ঘটনাটা, তো ওই তখন তো ওই যে রং নম্বরে যে ফোন আসলো তখন থেকে ধরে আবার ওই শুরু করলাম। মানে মেয়ে যখন কথা বলতে লাগলো তখন আমার একটু মিথ্যা কথা বলতাম, মেয়ে কি করো আমি অফিসে কাজ করি, অলরেডি আমার পাশে যে লোকগুলো আছে না, তো বলছি মিথ্যা বলিস নাই, এটা একটা অফিস কাজ করতেছিস, ইট কাটতেছিস, এগুলো বলে এই মোবাইল করি যখন তখন খুটখুট শব্দ হয়, তো কি করো ধর ওই যে লেবার কাজ করি আমি দাঁড়িয়ে আছি, আমার দরকার নেই তুমি FNF করবো, ওই FNF করে কথা বলতো 1-2 ঘন্টা কথা বলতো। তো
আপনি তখন পর্যন্ত ওনার সম্পর্কে কিছু জানেন বা আপনার সম্পর্কে উনি কিছু জানে, কোথায় বা কি করেন কিছু জানেন? শুধু কথা বলতেন,
কথা বলছেন। এই বলতে বলতে যখন মানে একটু মানে ইয়ার মধ্যে চলে আসলো, মানে আমি বলতেছি এখন যেটাই বলবো সেটাই হবে, এ থাকতে দেখি হঠাৎ আমাকে বলতেছে যে তোমাকে দেখার দরকার, তোমাকে কোথায় গেলে পাবো? আমি ঢাকা আসো গুলশান অফিসে দেখা করো, মানে একটা ইয়া করতেছি। তো ওই কথা আমার ভাইয়ে তো থাকে হাতে মালিবাগ, আমি আসবো। তো কবে আসবো? তুমি যাবে ফ্রি থাকবা তবে আমি শুক্রবার আসো, অলরেডি শুক্রবার ছিল, শুক্রবার আসতে আসো বলছি তুমি কোথায়? আমি জানি গুলশান আছি, আমি আসি কিন্তু হেলে আছে উত্তরা আমি তো অফিস থেকে বাড়াতে পারতেছি না, তুমি আজকে চলে যাও।
কতদিন কথা বলার পরে আপনাদের?
প্রায় 6-7 মাস।
6-7 মাস সারাদিন রাত কথা বলতেন? তার
সারাদিন রাত কথা বলতো।
আপনাদের মধ্যে কি এক ধরনের প্রেম বা এক ধরনের ভালোবাসা কি জড়িয়ে গিয়েছিল এই সময়টাতে?
আমার সাথে আমি ওটা ইয়ে করতাম না।
আপনার টার্গেট কি ছিল?
আমার টার্গেট যে কথা বলতেছি বলতেছি বন্ধুর মতোই,
কিন্তু
ও কিন্তু সত্যি সত্যি ভালোবাসে
এই 6-7 মাসে।
6-7 মাসে
ওকে
এরকম করতে আমার একটু প্যাটে ব্যথা হইলে আমি এডমিশনে যেতাম, এখনো যদি সমস্যা হয় দেন এডমিশনে যাই না। আমি বলতেছি এরকম করে তো খাওয়া হবে না, তুমি বললে আর দেখা করা হবে না, আমি 7 তারিখে এডমিশনে যাবো, তুমি আসতে হবে। কটার সময় আসবা? ঠিক এতটার সময় আসবো। সত্যি সত্যি এডমিশনে চলে গেছে, ওই একটা ব্রেঞ্চ আছে, ব্রেঞ্চের মধ্যে ওই বসে আছে এক সাইডে, আর এক সাইডে হচ্ছে এক স্বামী স্ত্রী যারা বসে আছে, আমি তার পাশে আবার বসছি। আমার ফোন দিছে, তুমি কই? আমি বলতেছি কেন আমি এডমিশনে আসছি, কই তোমাকে দেখতে পারে না? মানে আমাকে যে পোশাক পরার কথা সে পোশাক আমি চেঞ্জ করে গেছি, আমাকে চিনতে না পারে, কে পাইছে ও যে এই ফিল্ডে হবে? বলছি যে বড় চুল আছে, তখন আমার বড় বড় চুল ছিল, বলতেছে যে তুমি কোথায়? আমি সে আমি যে বেশি নাই, তো তোমার পাশে কি আছে? আমি এক ভদ্রমহিলা ওখানে মোবাইলে কথা বলতেছে, আর তার পাশে ইয়ে মহিলা আছে, তারপরে একটা ছেলে, তারপরে আমি এখান থেকে আমি এদিকে মুখ দিয়ে ফিরে কথা বলতেছি, আসছে মানে এদিকে আমি এদিকে কথা বলতেছি, আয়সা চুল দেয় মাসের টান আমার
মেয়েটা,
হ্যাঁ মেয়েটা চুলটা মারছে, ওয়াই ফাজানি করো তোমার আমি চিনতে পারি না, যখন প্রথমে আসতে দেওয়া আমি চিনতে পারছি, তুমি এত সকালে আসছো মানে কতদিন থেকে চিনি এই মানে ভাবটা নিতেছি আমি, মেয়ে দেখে আমার মানে মাথা ঠিক নেই যে সত্যি কি আমি ইয়ে দেখছি নাকি, সবে দেখতেছি না আসলে সত্য সত্যি ই কি, এত সুন্দরী মেয়ে আমার সাথে প্রেম করবে এটা তো হতেই পারে না। আমি কি তুমি সত্যি মৌসুমি? তাহলে তুমি মোবাইল যা ট্রাই করে দেখো। আমি যা ট্রাই করা লাগছে না,
মেয়েটা নর্মাল ছিল আপনাকে দেখার
পর? ও সবসময় ফিটে আমাকে দেখাও, ওর কোনো ইয়া নাই।
মানে আপনি যেটা বোঝাচ্ছেন যে আপনাকে দেখার পরে আলটিমেটলি সে ঠিক ছিল, নর্মাল ছিল, খুশি, তুমি
কোন অফিসে চাকরি করো? আমি মধ্যে মধ্যে এর কি করে হিন্দিতে কথা বলতাম,
হিন্দিতে কথা বলতাম,
হিন্দিতে কথা বলতাম,
কারণ আপনি হিন্দি ভাষা পারতেন,
মধ্যে মধ্যে পারি আর কি। মানে ভারত যাইতাম তো, ওই যখন দেখেন বিয়ে আসে তখন কিন্তু ওই হিন্দিতে কথা বলতে হয়।
ওকে,
আর সিনেমা টিনেমা দেখি কিবা এমনি ভারত যখন বহু যা আসা হয়েছে তখন একটু একটু পারি। তুমি এত হিন্দি পারো কেন? আমি ঠিক আছে, আমি তো ভারতে অ্যাম্বাসি চাকরি করি,
এটা বলতেন?
হ্যাঁ, এটা বলতাম। তখন তো মানে আরো ইয়া এবং যখন
দেখা হলো,
দেখা হলো, দেখা হওয়ার পরে তখন বলতে সে কোথাও যাই, কোথায় যাবা, কয় তোমার ভাষা চলো। আমি কই আমি তো ম্যাচে থাকি, তুমি তো যেতে পারবো না, কয় না তুমি ম্যাচটা দেখিস, আসি না, আমি যেতে পারবো না, এই কথা বলে তার আমার ভাষা চলো। আমি তোমার বাসায় কি আছে, কিছু ভাবি আছে, ভাই আছে, আমি যখন মাইন্ড করবো না, কিছু কিচ্ছু মাইন্ড করবো না, আমি আজকে যাবো না, সবই যখন টাইম পাবো সেদিন যাবো। আমার টাকা দিয়ে তোমাকে নাস্তা করতে হবে, আমি আমি পুরুষ, তুমি মহিলা, তো আমার টাকা দিয়ে তুমি নাস্তা করা করে না। আমি এটা জিদ করছিলাম যে যেদিন দেখা হবে সেদিন আমার টাকা দিয়ে আমি ইয়ে খাবো। ইয়া এভাবে থাকতে ওই ভাবিকে দিয়ে বলছে যে আর দেখা পাইছি, আমি আসলি না, আসতে চাই না। আর ভাবি দিছে এখন ওই দুর্কুল ভাই, আপনি দেখা হইলে এতদিন পরে তা আপনি আসবেন না? আমি আসবো সময় মতো। গেছি, যাওয়ার পরে ভাবিকে বললাম যে ভাবি আমি ওর সাথে তো ব্যাস বন্ধুর মতো করতে চাইছিলাম কিন্তু উল্টাটা হয়ে গেছে। মানে আমার বউ টুসব আছে, আমার বউ আছে, বাচ্চা আছে, জাস্ট এর কি করতে করতে যাতে দূরে আসছে।
প্রথম দিন দেখাতে ভাবিকে সব বলে দিলাম,
সব বলে দিলাম। মানে ওই যে ওই মেয়ে একটা কথা বলছিল, মানে মেয়ে তখন বয়স ভালো,
আপনার মেয়ে,
মানে মানে গ্রামে এক মেয়ের সাথে ওরকম ফোনে কথা বল।
This track was downloaded from fusionbd.com.
মানে এখন যে টেস্ট হয়েছিল,
মানে আপনি আরো অন্যান্য মেয়েদের সাথে,
অন্য মেয়েদের সাথে কথা বলতাম।
ওকে,
আমার অভ্যাসই ছিল কিন্তু মেয়েদের সাথে খালি কথা বলা,
কথা বলা। আপনার মেয়েটার পরপরে কি বলেছিল?
আব্বা এগুলি কোন করেন না আপনি, আমি কিন্তু তরিকুলের মেয়ে,
আমি কিন্তু,
আমি কিন্তু তরিকুলের মেয়ে, আমি অন্য কাউরে মেয়ে না, তা আপনি তরিকুল আর তরিকুলের মেয়ে কিন্তু আমি, আপনি যদি এক সের হন তা আমি কিন্তু শেষ।
আপনার মেয়েটা বলেছিল?
আমি আগে জন্মি নাই, আপনি জন্মেছেন আগে কিন্তু আপনার পেট থেকে আমি জন্মেছি, কিন্তু যেরকম বিছানা হবে সেরকম কিন্তু আবার চারা হবে।
মানে আপনি ও যেটা বোঝাচ্ছিল যে আপনি সব করলে আমিও এইসবের দিকেই যাবো।
হ্যাঁ, আপনি আমাকে শাসন করেন, কোন ছেলের সাথে কথা বলতে পারবো না, আপনার মেয়ে যদি অন্য ছেলের সাথে আপনি সহ্য করতে পারবেন, আপনি এইসব মেয়ের সাথে জীবনে কথা বলবেন না, কোনো মেয়ের সাথে।
আপনার মেয়ে এটা বলেছিল?
হ্যাঁ, এটা বলছিল।
তো এই জন্য আপনি ওনার ভাবিকে গিয়ে প্রথম দিনই কথা
বলেছেন? প্রথম দিনই কথা বললাম, আমি মেয়েটা এই কথাই বলবে না, আমি বললাম যে দেখেন ওনার সাথে আমি ইয়ে করতে পারবো না, আস্তে আস্তে আমি বাদ দিব, আপনি এখন কিছু বলেন না। আরে অলরেডি আমি চলে আসছি, ভাবি কিন্তু বলে দিছে যে তরিকুল তো বিয়ে করছে, যদি জানিস ভাই না তো আমাকে কিছু বলে না, আমারই ফোন দিছে আবার, যে ভাবির কাছে কি করেছো, আমার কাছে করলে সমস্যা ছিল, আমি তোমার কেমনে করতাম, তুমি যা করছো করছি, তুমি আমি মাফ করে দিও, কেন কি হিসেব মাফ চাইতেছো? আমি যে দেখো আমি তোমার সাথে প্রেম করছি, ই করছি, ই করছি, তা আমি তো আমার বউ বাচ্চা সব আছে,
প্রেম করছি মানে প্রেমের অভিনয় অভিনয় করেছে
করছি, তো এটা আমি কিন্তু মন থেকে করি নাই, ওই যেই ছেলেকে আমি একবার মন দিছি আমি দ্বিতীয় বছর যেতে পারবো না, ওই তোমার দশটা বউ থাকে আমার কাছে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেঁধে গেছে, কখনো কখনো ছোট ছোট ভুল জীবনে কত বড় বড় অপরাধ ডেকে নিয়ে আসে, সেটার উদাহরণ হয়তো আজকের এই অপ্রিয় সত্যতে মিলবে, একটু পরে হয়তো আমরা সেই দিকেই যাব। যাওয়ার আগে বলতে চাই মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, আমরা ফিরে আসছি একটু পরেই, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। ফিরে আসছি মাত্র 4 মিনিট পর। 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে, আমি আরজে কেবিয়া রয়েছে আপনার সঙ্গে, আপনি শুনছেন দেশের সবচাইতে জনপ্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2, আর আমার সঙ্গে রয়েছে আজকে তরিকুল যাহা বলিব সত্য বলিবর মঞ্চে নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে। তরিকুলের যে অপ্রিয় সত্যের কাছাকাছি আমরা রয়েছি কিংবা অপ্রিয় সত্যের মুখোমুখি হয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছি কিংবা তার ভয়াবহতার জায়গা দিতে আমরা আরো বেশি করে জানার চেষ্টা করছি, সেই জায়গাটি থেকে আমরা আপনাকে বলতে চাই এই যে ভয়াবহ জায়গা, ইন্দ্রিয়া, সেগুলোর হয়তো বা একটু অন্যরকম ভাবে মনের ভেতরে একটা কি বলা যেতে পারে একটা নিষিদ্ধ ফিলিংস রয়েছে। যখন একজন খারাপ কাজ করেন, ঘুমন্ত বিবেক থেকে হয়তো ওই ফিলিংসটা পান না যে তিনি একটা খারাপ কাজ করছেন, কিন্তু তারপর যখন বিবেকটি জেগে যায়, সেই মুহূর্তে পৃথিবীর কেউ যদি না জানে, আইন যদি আপনাকে শাস্তি না দেয়, চারপাশের সবচেয়ে প্রিয় মানুষটি যদি আপনাকে শাস্তি না দেয়, আপনার বিবেক এবং সৃষ্টিকর্তা যে শাস্তি আপনাকে দিতে পারে সেটা যে কত ভয়াবহ হতে পারে, আজকের ঘটনা সেটা নতুন করে প্রমাণ করবে না প্রিয় শ্রোতা। আজকে আমরা যাহা বলিব সত্য বলিব যতগুলো পর্ব পার করেছি, প্রত্যেকটি পর্বেই আমরা আপনাদেরকে হাতে গুনে দেখিয়ে দিয়েছি যে প্রত্যেকটি অপরাধের শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। আজকেও ঠিক সেরকম একটি ভয়াবহ শাস্তির মুখোমুখি হচ্ছে আজকের অতিথি। তবে সে পর্যন্ত জানতে হলে আপনাকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা তরিকুলের কাছে ফিরে যেতে চাই, তবে তার আগে বলছি আপনি যদি তরিকুলকে দেখতে চান, তরিকুলকে প্রশ্ন করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে তরিকুল, মৌসুমী আপনাকে এটা বললো যে আপনি যে কটায় বিয়ে করেন সেটা তার দেখার বিষয়, কারণ মৌসুমী আপনাকে অলরেডি লাভ করে ফেলেছে। তারপর
মৌসুমীর
ভাবিরা কোথায় থাকতো?
ওই মালিকা।
মৌসুমীর ভাই কি করতো?
ওই গার্মেন্টস
চাকরি করতো। প্রিয় শ্রোতা চলুন আমরা এবার SMS পোলের রেজাল্ট একটু জেনে আসি, দেখা যাক কম্পিউটার কি বলছে।
No, 30%. No comments. 9%.
কম্পিউটার বলছে 61% ইয়েস এবং 30% হচ্ছে নো এবং বাকি 9% হচ্ছে নো কমেন্টস। তার মানে বুঝতেই পারছেন যে বেশিরভাগই শ্রোতা চাচ্ছেন যে গল্পটা কন্টিনিউ হোক, আমরা আরো সামনের দিকে যেতে চাই। ওকে হ্যাঁ, তারপর
ধরেন বলতে আমি তাহলে দেশে চলে যাই, তুমি আর একটু দেখা করো।
মেয়েটার বাড়ি কোথায় ছিল?
সিরাজগঞ্জ। জি, ট্রেন তুলে দিয়েছিলাম, যাওয়ার পর তুই আগে যেভাবে বলতাম একটু কমাইছি আমি। 20-25 দিন পরে বলতেছে যে একটা কাজ হয়েছে, তোমার না জানে করছি, মাফ করে দিয়ে আমি করতে চাই নাই, কিন্তু এটা হয়ে গেছে, আমি চাকরি। তো তুমি কি খুশি? আমি খুশি মানে কি, তোমার চাকরি আমি খুশি, আমার বিষয় নাই, আমি একটা রাজমিস্ত্রি মানুষ, আর তুমি ওই লেটার আসলেই চলে যেতে হবে রংপুর। রংপুর চলে গেল, অতিরিক্ত করলে 1 মিনিট আমারও কিন্তু আস্তে আস্তে কিন্তু বিষয়টা আস্তে আস্তে মুছে যেতেছে
মন থেকে,
আমার মন থেকে। হঠাৎ 6-7 মাস পরে আমার বলতেছে যে আমি দিন আসতেছি, আমার টেনিং শেষ, বাড়িতে আসছে, আমার সাথে দেখা করো। গেলাম, আমার মায়া বলতেছে যে রাত্রে দেখতে পারবো না।
সিরাজগঞ্জ থেকে আসলে সঙ্গে দেখা করার জন্য
তো বাড়িতে সবাই জানতো।
কি জানতো?
যে আমার সাথে বর প্রেম আছে, এসেছে, সবকিছু জানতো।
আপনি যে বিবাহিত সেটা জানতো?
চেষ্টা করতেছে আমি না, অসম্ভব। ওই তারপরে বলতেছে তুমি আমার বিয়ে করবো না, যদি তুমি বিয়ে করবো তখন এখন দরকার নেই। তারপর ওই সকাল হলো, নাস্তা টাস্তা করলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির কাছে যাওয়া ডেলি হয় তোমার বাড়িতে, আমি অসম্ভব তোমার বাড়িতে যেতে পারবো না। তোমার তা কি করেছি, আমার বউ হচ্ছে আছে, তোমার যেতে পারবো না, ঠিক আছে যাবো না। এই থাকতে থাকতে আবার সেই আমি ঢাকা যখন আসছি, আবার ঢাকা আসছি, আমাকে বলতেছে যে
আপনার বাচ্চা আছে, এটা সে জানতো?
সব জানতো,
সব জানতো,
সব বলে দিছিলাম আমি।
জানার পরেও এভাবে
সব কিছু মেনে নিছে, আমাকে বলতেছে যে চলো এখন বিয়ে করে। না, এখন বিয়ে করতে পারবো না। ওই কেন, তোমার কি সমস্যা? আমারটা তো আমি খাবো, তোমার কাছে পাঁচ পয়সা আমি নেবো না, ইস্টা আমি আমি সই করবো, তোমার কাছে যেটা ঠিক আছে আমার খাবে তালাক করবো, আমার কোনো ইয়ে থাকবে না। আমার যে দারিদ্রতা, আমার যে বাড়ির যে পরিস্থিতি, সব কিছু বুঝেছেন, সব কিছু জানতো না, এখন দরকার নাই, পরবর্তী দেখা যাবে। থাকতে থাকতে হঠাৎ কথা সাথে বলি সবকিছু চলে, থাকতে থাকতে হঠাৎ আমাকে বলতেছে তোমার আইডেন্টি কার্ড লাগবে। আমি কেন কই, তোমার তো সংসার ভারী, আর সংসার তোমার মানে অনেক ঋণ আছে বলছো, তো তোমার দিলে আমি এটা আমার মিথ্যা হোক আর আমি পরে দেখবো না, আমি বলবো না আমি বিয়ে করছি, এই জন্যে তো আর তাহলে ইয়ে পাবো না, আমি রেশন পাবো।
ওকে,
ওই আইডেন্টি কার্ড দিয়ে ধরেন জাল একটা ইয়ে করছে, কাবিন জমা করছে,
ওই মেয়েটা
মেয়েটা দিয়ে ওটা জমা দিচ্ছিল। জমা দেওয়ার পরে ওই দুই তিন মাস পরেই অর্ডার এসছে তাকে বাইরে দেওয়ার।
এবার
বলতেছি আমার বাইরে যাওয়ার দরকার আছে, আমাকে আমার থেকে বলতেছে আমার যেতে হবে বাইরে, লেবানন কি বলতেছে। ঠিক আছে যাও, আমি তো খুশি থাকছে না যে তুমি যদি বাইরে যাও তাহলে তো এক দুই বছর থাকবে না কেন, দুই বছর থাকলে তো আমার ছয় মাসে কিছু হয় নাই, দুই মাসে তুমি রাত থাকতে পারবে না, আমার যে ভাঙা চেয়ার এখন চেয়ার বাদ দিয়ে তুমি ভালো থাকতে পারবা।
মানে আপনি ধরে নিয়েছেন যে ও আপনাকে ভুলে যাবে। ওকে,
তো এরকম বিদেশে যখন চলে গেল তখন আমার কন্টিনিউ কথা বলতাম, কিন্তু আমি কথা কম বলতাম, ফোন দিলে আমি ব্যস্ত দেখাইতাম কিবা ওই বলতাম যে এখন রাখো বিদেশ থেকে এত দূর টাকা ফুরাইতেছে তুমি ব্যস্ত থাকো। করতে করতে ছয় মাস সাত মাস পরই কয়ে আমি থাকবো না, চলে আসবো, ভালো লাগে না। কেন চলে আসবো? তো কয়ে যে ভালো লাগে না ওটা, আমি তুমি হুবে গেলা আবার চলে আসবা, তো তোমার জন্য আমি আসছি না, আমি আসতাম না। মানে এমন কথা কি যে ও যে স্বামী ভাবছে, একবারে আমি যেটা বলতাম সেটাই ওকে, মানে আমাকে চটাই কোনো কাজ করতো না। আমি চলে যাবো, ভালো লাগে না, আমি চলে আসবো। ওর অফিসারকে আবার ইয়ে দিছে, কাগজ দিছে, মানে কি কি করা লাগে হারাতে হারাই বুঝে, আমি তো মূর্খ মানুষ এত বুঝি না। বলছে যে আমার স্বামী আমার এখানে থাকতে দিতে চায় না, তো আমার রিকোয়েস্ট করে হারাইব। ঠিক আছে, ওই অর্ডার আসলো, ওর পরিবর্তে আরেকজনে পাঠাইবো, কি কি করবো একে বিষয়ে সেটা আমার বিষয় না। ওটা দিদি আমাকে বলছে আমি চলে আসছি, তো চলে আসছি মানে ওই হ্যাঁ আমি অসম্ভব হতে পারে না। ও ভাবি ফোন দিতেছি আর ভাবি করে আসলে আসছে, ভাবি কেমন উল্টা বলেছে আমাকে পাঠাই। আমার এসব বলতে তুমি যে বলছো যে বিয়ে করবো, বিদেশ যাও আসলে বিয়ে করবো, এই কথা বলছিলাম আমি অবশ্য তাহলে যাবে, তো এই বিদেশে আসার পরে করে আমাকে বিয়ে করবো, আমি কোনো অসম্ভব বিয়ে করবো না। তাই কেন আমি সে করতে পারবো না, তোমাকে বলছিলাম যে আমার সংসার আছে আমি বিয়ে করতে পারবো না, তো তোমার এখনো এই মত, আমি তখন বলছি যে তোমার কিচ্ছু লাগবে না, আমি সেটা বিয়ে করবো না। তো আমাকে বলে যে ইয়া বিয়ে করবো না তুমি, ঠিক আছে তোমার যেদিন মনে হবে সেদিন আমার তুমি ইয়ে করবো বিয়ে করো, তুমি প্রস্তাব দিবে একদিন, মানে একটা রাগ জমি সবার ভিতরে। এবার বাড়িতে গেছি আমি, তো বাড়িতে যখন থাকবে তুমি শুনবে, আমি বাথরুমে গেছি ওর বাড়ি দিয়েছি ফোন, শুনছে আমার ওয়াইফ ফোনটা ধরছে, তাই কে তো আপনি কে? তো হ্যাঁ আমার আমার ওয়াইফ না, তোমার মানে চালাকি করে বলছে আমি আর ভাবি, তো বলছে কয় নম্বর ভাবি? কয় আমি আর তিন নম্বর ভাবি। বলছে তিন নম্বর ভাবির সাথে তো আর কোনো খাতির নেই এবং গণ্ডগোল চলে সবসময়, তো ওনার বউ বলছে ওনার বউ নাই, ওনার বউ নাই বাইরে গেছে, তো আপনি ফোন রিসেভ করলেন কেন? বলছে আমার দেওয়ার ফোন আমি রিসেভ করতে পারি। এই সব কথা বললে হয়েছে ভাবি, হ্যাঁ সব কথা বললে হয়েছে, এর ভিতরে যত রকমের কথা আছে। তো ওখানে আমার বউ দিছে আরে গালি, হ্যাঁ মানে আমাদের গ্রামের পাশে যা গালি মহিলাদের প্রচুর গালি দিছে, দেখেন আপা আপনি গালি দিয়েন না, আপনি কে ফোন রিসেভ করার ফল করে আমি টের পেয়েছি।
আপনার ওয়াইফকে আগে থেকে জানতো এই মেয়েটার ব্যাপারে? মৌসুমীর ব্যাপারে
আমি বলতাম,
কি বলতেন?
আমি বউরে বলতাম যে আমি এরকম এরকম একসাথে একটা মেয়ের সাথে এরকম করি আর কি, প্রেম করি।
হ্যাঁ, তো আপনার বউ কি বলতো এটা নিয়ে?
বউ কিন্তু চুপ থাকতো, কিচ্ছু বলতো না,
কিচ্ছু বলতো না,
কিচ্ছু বলতো না,
কোনো ধরনের ভয় পাওয়া, কোনো ধরনের টেনশন হওয়া, সংসার ভেঙে যাবে
কি জন্য যে বলতো না, এটা আসছে পরে। এবার
আচ্ছা,
কিন্তু মত ভিতর মানে ইয়ে হইতো, মানে রাগ হইতো কিন্তু প্রকাশ করতো না।
আচ্ছা,
এরকম ওর সাথে গালি টালি দেওয়া হইলো, এরপরে আমি তো আর বাথরুম থেকে বাইরে না, বাথরুম করতেছো না বসে আছো? আমি বাথরুম করতেছি, যারা কথা বলতেছে বাথরুমে তো কথা বলে না, অলরেডি দাঁড়িয়ে আছে, বাড়ি আসো। তোমার আমাদের গ্রামের ভাষায় কি তোমার গানের গান শুনে করছে কথাটা, আমি কি কথা কইল না কইল তুমি একবার ইয়ে হয়ে গেলা, একটু ব্যাপার নাকি? এই বললাম তুই ব্যাপার না,
ব্যাপার কত দূর গেছে তুমি কেউ চাইবা ব্যাপার না, তুমি চুপ থাকো, আমার বিয়ে করলে তো এখানে বউ গাছে কিন্তু দেখো এমন একদিন আসলে তুমি ভাই অকুল পাবা না। তো তুমি যাও, যদি আমাকে ছেড়ে যদি ওকে শান্তি থাকতে পারো তো যাও, ওকে বিয়ে করো, দরকার নেই। মানে আমার ওয়াইফের যে কষ্টগুলো আমার এই বেশি কাজ করতো, আমাকে নিয়ে যা কষ্ট করছে এগুলোই বেশি কাজ করতো। তারপরে ওই ফোন দিয়া আমার বউ চলে গেল, কোথায় খুঁজে পায় না। আমার এক বোনের বাড়ি দিয়ে বসে আছে, আমার খিদে লাগছে, ওখানে ভাইকে নিয়ে আসা, তারপরে আমি খাইছি আর ঢাকা আসতে দিব না। আমার এক মানে গ্রাম সম্বন্ধে হচ্ছে ভাবি হয় ও তো ঢাকা তুই আটকাতে পারবি, বাড়ি থেকে যদি প্রেম করে তুই বুঝতে পারবি, তোর কর্মটা না করলে তো সেটা হয় না। এই বউ তারপরে যা যা হোক হোক, আমার কপালে যা আছে আছে, এই ঢাকা আসলাম, রাশিয়া ছেড়ে দিলাম, ঢাকা এসে গেছিলাম। এই থাকতে 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 হঠাৎ ধরেন ওই ইয়ে করলো আমার বলতেছে যে একদম ফোন দিয়ে মানে কড়াকড়ি করেছে যে ইয়া তুমি কোথায়, আমি সে আমি বাদ দিই ইয়া করো এখনই আসতে হবে।
কে বলছে এটা?
মোশন আমার ঠিকানা বের কাছে আছে, গেছে যে আমার ভাই তোমার নাম তৈরি করলো, ছবিও দেওয়া দিছে। তারপরে আমার ভাই গাড়িতে উঠো, গাড়ি উঠবো কেন, মানে আমি যে জায়গায় আসি আমার মানে ওই এলাকার লোকজনের সাথে প্রচুর খাটিয়ে আমি আসছি অনেকদিন থেকে, তো আমি কেন উঠবো, আমি দাপট দেখা দিচ্ছি ওই খেলাটা যখন করবে তখন ঠিকই উঠবো, অসম্ভব আমি কি জানো উঠবো, আমার অপরাধ দেখেন ওই এ দিয়ে কাজ করতে জানো যে না আমি মূর্খ আমি কিছু করতে জানি না, কেউ তোমার নামে অর্ডার আছে, আমার নামে অর্ডার আছে নেহা ওই মিয়া ওই আমার যে ভাই এলাকার বড় ভাই কইলাম যে ভাই দেখেন তো কি বলতেছে তোর নামে অরেন আছে, আর যা তুই থানা যা কিছু করতে হবে না, আমি যাচ্ছি না, আর ওরা ওরা চিনে ওরা ওরা ইয়ার লোক চিনে, থানা নিয়ে গেল ইয়াতে ওই বাড্ডা থানা নাকি কিছুক্ষণ পরে দেখি আমি মানে কেস এমনভাবে ইয়ে করছে লেখছে ওয়ারদের হাতে তো সব এমনভাবে লেখছে, লেখার পরে ওই ওই আবার আমার ভাতে দিতেছে যে তুমি এর কাছে যাও অ্যাডভোকেটের কাছে যাও,
মানে ওই আপনাকে ধরিয়ে দিয়েছে ওই বাতিল দিচ্ছে,
ওই বাতিল দিতেছে।
ওকে কেন ধরিয়ে দিল?
মানে এটা সাজানো হয়েছিল, প্রথমটা সাজানো ছিল।
কি ছিল এটা?
মানে যে তাহলে ভয় বিয়ে করবে।
ওকে আপনাকে একটা ভয় দেখাবে তারপরে আপনি বিয়ে করবেন তাকে, কিন্তু আপনাকে যে বিয়ে করেনি বা আপনি যে ধরিয়ে দিতে হলে তো কোনো না কোনো ইস্যু লাগবে, কি ইস্যুতে ধরিয়েছেন আপনার?
ওই যে ওদের অর্থাৎ একটা ইয়ে আছে
কি
ওই ডকুমেন্ট আছে
কিসের ডকুমেন্ট,
ওই যে মিথ্যে কাবিল নামা করছে,
মিথ্যে কাবিল নামা যদি পুলিশের কেসের কাছে সেটা বলতে যায় তো সে নিজেও ফেসে যাবে,
সেটা তো আসতেছে পরে।
ওকে
লাস্টে ধরুন ওই নিয়ে গেল যে ভাই চলে যাও পুলিশে ছেড়ে দিল, আমাদের দিয়া
পুলিশ নিয়ে গিয়ে ছেড়ে দিল আপনাকে? হ্যাঁ কেন ছেড়ে দিল?
ওই যে আমার মেয়ে তো ওখানে আবার হাজির হয়ে গেছে।
হাজির হয়ে কি বললো?
বললো যে ঠিক আছে ওই এখানে সই দিয়ে তুমি যাবো।
মেয়েটা আপনাকে কি বলেছিল ধরিয়ে দিয়েছিল?
ওই বলছে যে ওই আমার এতদিন ধরে বিয়ে করছো আমার খোঁজ পাবে আমার কাছে আসে না, এই যে মানে বিয়ে কিছু পরে ওই আমার বলছে সেখানে সই দাও দিয়ে যাবো।
কিসে সই দিলেন মনে আছে?
মানে সাদা কাগজে একটা সই দিয়েছি, আমার তো বিয়ে ছিল না দিয়া ওই পুলিশের এসাই ওই সই দেওয়া হয়, এখানে সই করে দেবো আমি, উনি যখন আছে উনি যা বলবে সেটাই লেখা হবে, তোর জন্য আমি হইলে যাবো যা তারপর লিখে দিয়ে চলে আসছি, সই করে দিয়ে চলে আসছি। চলে আসার পরে ঠিক আছে আমার আবার রাত্রে ফোন দিছে, রাত্রে ফোন দিছে পরে ঠিক আছে আমি ভুল করছি তোমার একটু ভয় দেখা লেগে যাবে, আমার ভয় দেখে তুমি কি করবা, আমি তো এমনি সালাই এই আগুন ইটের সাথে থাকি সবসময় চব্বিশ ঘন্টায়, ইট আমার মনটা ইট সব কিছু ইট হয়ে গেছে, তুমি আর জ্বালায় কিছু করতে পারবে না, আমি জ্বললা জ্বললা একবারে ইট হয়ে গেছে, তুমি আমার জ্বালাইতে পারবো না। এরপর থাকি তো আমি এটা নিয়ে এক আমি ওই যে আমরা বললাম যে মামাতো ভাই আমার ওয়াইফের হচ্ছে চাতুর্দ ভাই, আমার মামাতো ভাই পুলিশ। আমি জানালাম বিষয়টা যে এই ব্যাপার কয়, আমি ঠিক আছে আমি ঠিক করবো নি কিছু এসে পরে সত্যি সত্যি আমার যে আমার এতদিন ধরে নেয় না, বিয়ে করে রাখছে, আমার সাথে দেখা করে না, এই কারণে
কাবির নামাজ যেটা করেছিলেন সে কাবির নামাজ আপনাকে জানিয়ে করেছিল, আপনাকে জানাই করেন, আপনি কোনো ফাইন দিয়েছিলেন কাবির নামাজ? কোনো ফাইনও দেন
কোনো ওই সাদা কাগজ,
সেটা তো অনেক আগের বিষয়, এটা তো
আইডি কার্ড ছিল যে ওর কাছে,
ওই আইডি কার্ড দিয়ে সে কাবির নামাজ বানিয়ে নিলেন।
তো এবারে পুলিশে অলরেডি ধরে নিয়ে গেল, তারপরে এক মাস পরে আওয়া ধরে নিয়ে গেল, চালান দিয়ে গেল। আপনাকে
ধরে নিয়ে গেছে তার তিন দিন পরে, তিন দিন কোথায় ছিলেন জেলে? আপনার বাড়িতে সব জায়গায় জানা দিনই হলো না,
কেউ জানতো না,
কেউ জানতো না,
কেউ জানতো না,
কিভাবে থাকলেন একটু শুনি।
তিন দিন তো ইয়াতে ছিলাম জেলখানা লাগছিল,
কি করেছিল তিন দিন, কেমন লাগলো আপনি একটু শুনি আপনার কাছ থেকে।
জেলখানায় থাকে কি মানে কোন সমস্যা হতো না, খাওয়া দাওয়া কষ্ট হইতো, খাওয়া দাওয়া কষ্ট হইতো, গোসলের পানি পাইতাম না ঠিক মতন, যারা আগে আছে এরাই মারতাম, আমরা কিছু মানে কিছু মনে করতো না যে আমরা মানুষ কি খাইতে পারতাম না।
কি দিত খাবার?
খাওয়ার রুটি দিত, ভাত দিত, ভাত ভাত আর সেন্ট লাগতো খাইতে পারতাম না, রুটি তো এই সেন্ট তরকারি তো সেন্ট সব কিছু কিছু। আমার একজন বন্ধু ছিল, ওই বন্ধু ইয়ে করতো মানে ওইখানে আগের থেকে আমার এক বন্ধু ছিল যাতে জেলখানে থাকতো, মানে ওই মাদক ব্যবসা করতো ওখানে, জেলখানে আটকা পড়ে
যায় কাউকে পেয়ে গিয়েছিল
ওই হেল্প করতো। তিন দিন থাকার পরে তো জামিন হয়েছে, জামিন হওয়ার পরে এই ওই আবার আসলাম, আইসে আমার যে উকিল বা যে আমার ছাড়াইছে আর কি অ্যাডভোকেট, ও বলছে যে ওই মেয়ের কি চাকরি খাবো, আমাকে বলছে সেটা আপনার ব্যাপার, আপনার কি ফাঁক আছে না সেটা আমি বলতে পারছি। এই ফাঁকের কথা বললা মেয়েটার এমন বিষয় করছে যে মেয়েটা চাকরি চলে যাবে, মানে একটা মিথ্যা প্রমাণ হয়েছে যে আইডি কার্ড দিয়ে ইয়ে বানাইছে না, যে মিথ্যা প্রমাণ হয়েছে কোর্টে আমাদের শুনে শোনাই দিচ্ছে আমাদের
কোর্টে। আপনার কি হয়েছে কোর্টে কি মিথ্যা প্রমাণ হয়েছে?
হ্যাঁ মেয়েটার মিথ্যা প্রমাণ হয়েছে সেদিন থেকে, ওদের আমাকে ইয়ে হলো না কোর্টে উঠাইলো না সেদিনই, ওটা আমি সব বিষয় বলছিলাম
পুরো বিষয় খুলে বলেছেন
সেভাবে কি বিষয়। হ্যাঁ উকিলকে সব কিছু আমার বইলে অনেক সুন্দরে বসে ওইসব ওইসব সব শুনছে শুনি না, এগুলো আবার কোর্টে বলছে, কোর্টে বলা পরে
কাবির নামাটা ফলস প্রমাণিত হবে,
ফলস প্রমাণিত ওর মানে চাকরি ইয়ে হবে, আমার ওয়াইফ যদি এসে এখন ইয়ে করে মানে সহি দেয় তাহলে চাকরি থাকবে না।
প্রিয় শ্রোতা আরেকটি বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা এখানে কোনটাকে বলবো অপরাধ কোনটাকে বলবো ভুল আমরা আসলে কনফিউজ, কখনো মনে হচ্ছে যে এই মানুষটি তার জায়গাটাতে নীতিবান ছিলেন, কিন্তু কখনো মনে হচ্ছে যে নীতিবান থাকার অবস্থায়ও একটা শক্ত অবস্থান দরকার ছিল যে না প্রথম থেকে প্রাথমিকভাবে যদি সেই মেয়েটাকে যখন সে মানে মৌসুমীকে যে সবকিছু জানিয়ে দিল যখন যে না আমার লাস্ট ৬ মাসে আমি তোমার সাথে অভিনয় করেছি এটা শুধুমাত্র তোমার সাথে কথা বলার ব্যাপার ছিল, এবং ওখানে যদি থামিয়ে দিত সামনের দিকে না এগিয়ে নিত সবকিছু জানা দিনের পরে, তাহলে মৌসুমী হয়তো এতটা ফেরোশেষ হতো না তার প্রতি, এবং মৌসুমী জেনে শুনে যেদিকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এরকম একটা বিবাহিত মানুষের সাথে, সেটা মৌসুমীর জায়গা থেকে চরমতম একটা ভুল, এবং প্রত্যেকটা ভুলেরই প্রত্যেকটা অপরাধেরই একটা শেষ পরিণতি থাকে। মৌসুমীর জীবনে কি হয়েছে এবং এই ভদ্রলোকের জীবনে কি হয়েছে সেটা আমরা অবশ্যই দেখব, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনি বলছেন যে কোর্টে দাঁড়িয়ে প্রমাণ হলো যে বিয়েটা ভুয়া ছিল, এই কোর্টে দাঁড়ানো থেকে শুরু করে তার একেবারে সেই আপনাদের কি বলা যেতে পারে একটা রং নাম্বারের পরিচয়, এই সময়টুকু কত বছরের?
প্রায় সাত আট বছর,
সাত থেকে আট বছর তার মানে বুঝতেই পারছেন যে 7-8 বছর পরে একটা সম্পর্ক কতটা মজবুত হতে পারে। আমরা ফিরে আসছি ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, আর আজকের এই যাহা বলিব সত্য বলিব অতিথিকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি ফিরে আসছি ঠিক রাত 1টায় টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা শুনছেন দেশের সবচাইতে জনপ্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও এফএম 89.2 এবং শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং যাহা বলিব সত্য বলিবার আসনে বসে রয়েছে তরিকুল। হ্যাঁ তরিকুল, যেখানটাতে আমরা ছিলাম সেখানটা থেকে শুরু করতে চাই। কোর্ট বললো যে আপনার ওয়াইফের যদি স্বাক্ষর নেয় কোন একটা ফর্মালিটিজ এর মধ্যে তাহলে মৌসুমীর চাকরি চলে যাবে, পুলিশের চাকরি। তারপর
এরপরে চাকরি অলরেডি ইয়াই হয়ে গেল, কিন্তু সাসপেন্ড থাকলো, থাকার পরে আমারে বলতেছে দেখো আমি যা ভুল করছি যা করছি করছি তুমি আমার চাকরিটার জন্য একটু রিকোয়েস্ট করো। আমি বলছি ঠিক আছে, আমি যেমনি হোক আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো ঢাকা। ওই আমার ওয়াইফ ঢাকাতে আসতে পারে না, মানে আসলে অসুস্থ হয়ে যায়, মানে ঢাকা শুট করে না। তো ওই যে কোনো কারণ দিয়ে ওই বুঝায় আমার মানে বাইরের মেয়ে আসে ঢাকা গাজীপুর থেকে, ওরাও দেখবার চাইতেছে। আর আমি যে বাড়িতে এখন ম্যানেজারি করি, এক বাড়িতে কাজও করি প্লাস ম্যানেজারি করি, সকালে বিল্ডিং এর ম্যানেজারি করি। তো বলতে সাহেব ওয়াইফ দেখতে চাইছে, ম্যাডাম দেখতে চাইতেছে, তুমি আসো একবার বাইরে। এগুলো নিয়ে আস, নিয়ে আসার পরে আমি ওই বউর সাথে একটা দীক্ষা দিয়ে করছি আর কি। এই ট্রেনে উঠলে এরকম এটা সই করা লাগবে। তারপর তুমি কিসের সই এটা করবা এটা আমি জানি না, বউ কইতেছে। তারপর বউ আবার নিয়েছে, ওই তুমি কোথায় নিয়ে যাবা, নিয়ে চলো। মানে আমার ওয়াইফের ভাস্তিও পুলিশ, ওই রাজার ভাই থাকে, ওই ভাস্তি ক্লোজ করছি। দেখো আমি যে ভুল করছি করছি ওই ভাস্তি দিয়ে ওইটা ইয়ে করাইছি, মানে সহিটাই নেওয়াইছি, নিয়ে আবার চাকরি ভাল আছে। ভাল থাকতে আবার আমার কিন্তু কোর্ট থেকে বলে দিছিল যে তোমার আজকে থেকে যদি ফোন দেয় তুমি ফোন রেকর্ডিং করে রাখবা, তুমি ওকে চাও না চাও না, আমি তো না আমি চাই না এভাবে বলছিলাম। তো ও বলছে যখনই ফোন দেবো তুমি রেকর্ডিং করে রাখবে। তো আমাদের আর কথা ইয়ে বলে না,
ফোন দেয় না,
ফোন দেয় না। কিছুদিন হঠাৎ একদিন দিয়েছে ফোন, কয় আমারকে দেখতে মন চাই, বলছি যে সে তো ভালো মানুষ হবে দেখতে মন চাইবে। তুমি হঠাৎ এই প্রশ্ন কেন করতেছো, বলছে তোমার যাইতে পেয়েছে, মানে ওর মায়ের দেখবো আমাদের
এই কথা বলেছে আপনাকে।
তা আমি করতেছি ঠিক আছে তুমি কি সিরাজগঞ্জ যাবা না এখানে থাকবো, বলছে না আমি এখানে থাকবো তুমি জাস্ট দেখা করো। তো ঠিক আছে হঠাৎ একদিন মানে বাড়ি যাওয়ার ইয়ে করে আমি সিরাজগঞ্জে নামবো, আমার বৌরা এক মায়ের বাড়ি আছে মানে ধর্ম মা আছে, ওইখান দিয়ে তাহলে একসাথে দেখা হইব। এইভাবে গেছি, পরে আর মায়ের সাথে কথা বলছি, মায়ের কথা বলার পরে আর মা বলতেছে দেখো আমি তো বেশি দিন বাঁচবো কি বাঁচবো না, আমার মেয়েটা কারি বিয়ে করতে চায় না, তোমাকে ছাড়া কারি বিয়ে করবে না, তুমি কি করতেছো? আমি আমি আমার দ্বারা সম্ভব না, আমি তো বিয়ে করতে পারবো না। তুমি যে আমাকে বলে গেছো যে আমাদের বিয়ে হয়েছে, মহিলা মানুষ মিথ্যা হয়ে গেছে, আমি বলছি আর যে বিয়ে করছি, আমার মেয়ে কইছে এটা ঠিক আছে, কিন্তু আমি তো বলি নাই। আপনি মুরব্বী মানুষ মিথ্যা কথা বললেন না, কয়দিন বাঁচবেন, মিথ্যা কথা বললেন দরকার নেই, আমি চ্যাংড়া মানুষ আর আমি যেহেতু মূর্খ মানুষ আমি কইতে পারি মিথ্যা কথা, তো আপনি বলবেন কেন? এবার একটু কথা কাটাটি করে মানে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটা করো, মানুষকে ঠগাইয়া বাঁচতে পারো না বেশি দিন, এই কথাই করলো। আমিও ঠিক আছে আন্টি মনে কিছু করেন না, একটু বেশি করে করে ফেলাইছি, মাফ করে দিয়ে গেলাম বলো বাড়িতে। ওখান থেকে বাড়ির বাড়িতে গেলাম, ওই ধর্মমায়ের বাড়ি, ওখান থেকে বেড়াইয়া দেশে বাড়ি গেছি, দেশ থেকে আবার ঢাকা আসছি। ঢাকা আসার পরে 7 দিন পর শুনতেছি ওনার মা মারা গেছে, ওই মহিলা মারা গেছে,
মানে মৌসুমী
আম্মা মারা গেছে।
ওকে,
এরপরে ছুটিতে তো মায়ের কাছে গেল, আমি যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু বাধা ছিল ওই জন্য যায় নাই, মানে ওই যে কোর্টে বইলা দিছে যে তুমি যাইতে পারবা না, আর ওর সাথে কোনো দিনের শিয়া সম্পর্ক না থাকে, তোমার ফোন দিলে রেকর্ডিং রাখবো, এই কথা বলা হয়েছে। আমি ভয় যায় না যে পুলিশের যে ঠেলা পাইছি আমি আনলাম না। তো এই থাকি থাকি এর মধ্যে 6 মাস মানে আর কোনো কথাবার্তা নেই, 6-7 মাস মতো, 6-7 মাস কথা বলার বন্ধ হওয়ার পরে
হঠাৎ আর আগের দিন শুনেছে তুমি কই, আমি খুব নর্মাল হয়ে বলতেছে তুমি কই, তা আমি তো আসি আছে বাড্ডাতে আছি, ওই তুমি এই মুহূর্তে রমনা পার্কের এখানে আসো, আমি সব সময় আমি যেতে পারবো না, পারবো না মানে আমি সে হ্যাঁ পারবো না, তোমার আসতেই হবে, আমি যাবো না, তাহলে আসার দরকার নেই, তাহলে তোমার আসার দরকার নেই, আর আমার জন্যে তোমাকে আর কেউ বিরক্ত করবে না, তোমাকে আর কেউ বিরক্ত করবে না।
এটা কত সালের কথা?
এই তো আজকে থেকে 13 সালের
2013 সাল।
ওই বলতেছে ইয়া তোমাকে আসার দরকার নেই, ভালো থাকো, কিছু হইলে মানে কি অনেক কিছু হয়েছে আর অনেক কিছু হওয়ার বাকি আছে, আমারে মাফ করে দিও আর ভালো থাকো সুখে থাকো। হঠাৎ তখন বলতেছে যে তোমার আসার দরকার নেই, ঠিক আছে, আর এই কথা বলার পরে ওই গেছে, আমি আর কিছু ওটা মনেই করি নাই। রাত 12টার সময় আমার ফোন দিতেছে আমার ভাবি, তুমি কোথায়? আছি, আমি তো ঘুমাইতেছি ভাবি, ওই ঘটনা ঘটছে তুমি জানো কি, ওই মশন গেছে তোর, তুই যে কষ্ট পাইছি আমি এটা আমি বলতেই পারবো না, আমি বলছি যে হতেই পারে না, এই কতটুকুন ভয় দেখাইলো আমার জীবনে, এটা হতে পারে না, কিছু না আমি তোমার সাথে ভালো লাগে করতেছি না, সত্যি সত্যি মেডিকেলে, ওই মেডিকেলে কোন মেডিকেলে তুমি এখন আসতে পারবো না, তোমার আসলে সমস্যা আছে, মানে যা চিটকোট দিয়ে এসে না ভাবিরে, ভাবিরে দিছি অফিসারকে দিয়েছিল
চিটকোট, মানে বিষ খাওয়ার আগে
ওই চাকরি ডিপো ইয়া করছে, মানে চাকরি করবো না এভাবে কাগজ লিখছে, আমার যদি কিছু না হয় এটাও লিখছে দিকা সাহেব অফিসারকে দিয়ে আসছে, আমার ভাবি দিতেছে,
মানে ওই মৃত্যুর জন্যে কেউ দায়ী না,
কেউ দায়ী না, মানে আর একটা সুন্দর পয়েন্ট আছে একটা, যে ওই বিদেশে যে গেছিল না ওই যে আমি আমার যে কিছু হইব এখন তো কেউ বিশ্বাস করবো না, তো বিদেশের একটা অঘটন ঘটায় এই কথা বললা ওই তো বুঝতে, মানে ওই কথাটা লিখছে
বিদেশে,
বিদেশে একটা ঘটনা ঘটছে এই কথা বলছে আর কি, মানে ওই পুলিশ অফিসারকে এই কথাটা বলছে,
মানে ওনার আত্মহত্যার জন্য অন্য কোনো ঘটনা দেয়,
অন্য কোনো ঘটনা দেয়
এটা উল্লেখ করে সে,
যে আমি আমার আমি যে ইয়াতে গেছিলাম বাইরে গেছিলাম ওখানে একটা আমার জায়গায় ঘটনা হয়েছে কথার জন্য আমি কারোর কাছে শেয়ার করছি, আমি এটার জন্য আমি আত্মহত্যা করছি, আমার এটা কেউ আজ নেই
যে সুইসাইডাল নোটে আপনার কোনো দোষ ছিল না এটুকুই এনাফ। ওকে, তারপর
তারপরে আমি যে বিশ্বাস করি না ও পরে গেলাম যে চুপচুপ করে আমি রাখ দুই মানুষ তো আর জানে না ঢাকা শহরে কি কাকে দেখতে গেছে, গেলাম পিজিতে যে সত্যি সত্যি বেডে আছে, গেলাম কি অবস্থা কেউ যেতে দেয় না, কাছে কাউরে যেতে দেয় না, পুলিশ আছে পুলিশ কাউরে যেতে দেয় না,
ওকে
তার ভাবি চুপ করে আমাকে ডাক্তারছে তোর কিন্তু চলে গেলাম, দেখা হয়েছে ওই ওটুক নাই শেষ, আমি ওখান থেকে আসছি, আসার পরে আমি কি আর করবো আমি কি দিশা পাই না, আমি অর্ধেক রাস্তা আসছি কয়েকদিন পৌঁছছো বাড়ি, আমি বাসা পৌঁছছো, আমি বাসা পৌঁছছি, তারপরে করতেছে যে আমি কিন্তু পৌঁছি নাই, আমি তো মানে ইয়া পর্যন্ত গেছি রামপুরা পর্যন্ত গেছি, তা বলছে যে হ্যাঁ আমি পৌঁছে গেছি, তো বলতেছে মৌসুমি শেষ, মৌসুমি যখন শেষ তখন ভাই আমি কি বলবো মানে আমার কোনো ভাষা আসতেছে না, রিক্সাতে যাইতেছি রিক্সা থেকে পড়ে গেছে, রিক্সা থেকে পড়ে গেছি, আমি পরে ভাই কি হয়েছে ভাইয়া কি হয়েছে পড়েছেন কেন, আমি বলছি ভাইয়া আমি এমনি হার্টের রোগী, হার্টের সমস্যা আছে আমার, আমি আমার পকেটে ইয়ে আছে ট্যাবলেট আছে একটু পানি লাগতো মানে কষ্ট হইতেছে, ট্যাবলেট খামো গিয়ে বাসা আসছে, আমি আরো বলছি যে মুখ গায়ে নামবো বাসা আসে, এই রিক্সাওয়ালা ধরে টুকে নামাই দিয়েছে আমার সাহেব এখানে আমার বিল্ডিংয়ে নামাই দিয়েছে, দারুণে ধরে হয়ে গেছে, এরপরে সকাল 9টার দিকে খবর আসলো যে দেশের বাড়িতে নিয়ে যাবো, আমি বললাম ভাবিকে ফোন দিছি আমি কি আসবো, কয় না তুমি আসতে পারবো না, মানে কোনো সময়ের জন্য আমাকে যেতে চায় না, আর তো হঠাৎ এরকম থাকতে থাকতেই ও তো গেলই, আমার আর কোনো সমস্যা নেই, কোনো পৃষ্ঠ সত্যি হল না কিছুই না, তো এই তার ফাঁকে একটা কথা ছুটে গেছে যে ইয়া ও টাকা কিছু জমা রাখছিল বিদেশ থেকে আসার পর, কিংবা যা ইনকাম করছে এরকম তো এটা টাকা ব্যাংকে রাখতো, তো ব্যাংকে রাখতো আমাকে নমিনি করে, ও মৃত্যুর পর কিংবা ঘটনা ঘটলে আমি যেন টাকাটা তুলতে পারি, 7 লাখ টাকার মতো আছে আমার জানা মতো, 7 লাখ টাকার মতো আছে, তো আর ভাবি সবকিছু ডিটেলস জানে, এখন স্বামীর ঠেলাই করতেছে আমি কিছু জানি না। এখন যে ওই আমার ভাই করতেছে যে তরিকুল আমার ফোন দিচ্ছিল যে তরিকুল দেখো তুমি তো কখনো টাকাটা চাও না, আমি ভিক্ষা করে খাবো আপনার কাছ থেকে চেয়ে খাবো কিন্তু ওই টাকা আমি নিবো না। আমাকে আগে তো বলছে তুমি ঢাকাতে ইয়ে দাও দোকান দাও কিংবা ব্যবসা করো, তোমার রাজনীতি কাজ করা লাগবে না, আমার টাকা যা আছে তুমি নিয়ে যাও যে ব্যবসা করে তোমার বয়স্ক চালো বউ চালো বাচ্চা চালো আমার দেওয়া লাগবে না। আমি তো হয়তো রাজি হয়ে নাই, আর এখন তো মরে গেছে আমার টাকা তো জীবন না বমির থেকেও খারাপ লাগবে টাকা, তো আমি মাদ্রাসে দান করে দেবো কিংবা ইয়া অন্য জায়গায় দান করে দেবো, আমি সরকারের কাছে যাবোই না ও ব্যাংকে যাবো না। আমি যদি কোনোদিন আমার ডাক দেয় আমি যখন নমিনেছি অবশ্যই ডাক দিতে পারে শহীদ আসুন মাদ্রাসায় কি বাইয়া তুমি খানায় দেওয়া দেখ আমি ধরবো না, কয়ে দেখো এতগুলো টাকা তুমি নিবে না তা আমাকে তুলে দিয়ে দেবো আমি সম্ভব হতেই পারে না আমি নিবো না তো আমার শহীদ দরকার নাই তুমি পারলে দুজন হবে কয়েক উপরে কিস করবে যে আমার উপরে কিস করছে আমার আবার ওই চাকরি ধরলাম তথা এই ব্যাপার ধরে আবার বহু হ্যাস্তান আসতে করলো এই পর্যন্ত কিচ্ছু হতে না আমার আবার ইয়া পর্ব পেয়ে গেল ওটি মিথ্যা পর্ব হয়ে গেল।
আপনার ওয়াইফ এই বিষয়গুলো জানে? মেয়েটা যে সুইসাইড করেছে এটা জানে? আপনার মেয়ে জানে?
আমিও জানে।
তারা বিষয়টাকে কিভাবে দেখে?
আমার বউ এখনো বলে যে বাসা আছে কিনা আছে এটা আমার দেখার বিষয় নেই, এখন বাসা আছে কি না এটা আমি জানি না, আমি ওর সম্বন্ধে কোনো কথাই বলবো না আমার সঙ্গে।
আপনার মেয়ের বয়স কত?
আমার নাতি হিসেবে
বিয়ে হয়ে গেছে। মেয়ে
বিয়ে হয়ে গেছে
কত বছর বয়সে বিয়ে দিয়েছে?
18 বছর।
18 বছর হয়েছে। আপনি এখন কি করেন?
আমি রাজমিস্ত্রি কাজ করি।
আপনি কি মৌসুমী কি সত্যি সত্যি ভালোবেসে ছিলেন এই 7টা বছর ধরে?
আমি বলবো কি যে ওই যখন মানে ইয়াতে আসছে ওই বিদেশ যাওয়ার পূর্বে মুহূর্তে তখন থেকে আমি মানে ভালোবাসতাম, কিন্তু আমি মন থেকেও ভালোবাসতাম, কিন্তু আমি একটাই বিষয় করতাম যে আর
বউ আপনি বউ হিসেবে থাকে কিন্তু এটা যে একটা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে
পারে। আমি এটা মা ইয়া করতাম না, কোনো মালামি করতাম না যে আমার এত বড় হবে দুর্ঘটনা এত দূর আসবে এটা আমি মনে করতে পারতাম না।
এই যে মেয়েটা মারা গেল আপনার নিজেকে অপরাধী মনে হয় না?
অপরাধী মানে কি আমার মতো জঘন্য কোনো ব্যক্তি নাই যে আমার কারণেই ওই মারা গেল এবং আমার কারণেই সে ওই আমি যদি ওই ভুল পথে না মিথ্যাটা না বলতাম তাহলে তো আমার সাথে জড়াইতো না। আমি প্রথমে যদি বলে দিতাম যে না আমি এরকম লেবার মানুষ কিংবা এসেই আমার যে পরিচয় আর কি সেটাই বলে দিলে হয়তো আসতো না,
কিংবা তারপরেও একটু সম্পর্কে জড়াতে পারতো। কিন্তু যখন আপনাকে বললো যে এত কিছুর পরও আপনাকে স্বামী হিসেবে নিতে চায় বা আপনি একটা কাবিন করছে আপনার নামে সেটাকেও আপনি একটা মৌন সমর্থন দিয়ে যাচ্ছেন বা সম্পর্কটা ধীরে ধীরে বড় দিকে চলে যাচ্ছে, তখন তো আপনার স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। সেই মুহূর্তে যদি আপনি স্ট্রিক্ট হতেন তাহলেও হয়তো বা আজকে সে পৃথিবীতে বেঁচে থাকতো। একটা মানুষ দুনিয়াতে আসে, দেখুন সে সরকারি চাকরি করছে, তার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, তার ব্যাংক ব্যালেন্স ছিল, সবকিছু ছিল, সে লেখাপড়া জানা একটা মেয়ে।
আমি অনেক জিজ্ঞেস করছি তার, দেখো তোমার সবকিছু আছে আমার তো কিছুই নেই, কই তোমার সবকিছু করে দিন।
মেয়ের দিক থেকে সবচেয়ে বড় ভুল হচ্ছে জেনে শুনে এইভাবে শুধুমাত্র ইমোশনালি একটা ছেলেকে জীবনে জড়িয়ে ফেলা, এবং তার শাস্তি যে কি হয়েছে আপনি নিজেকে শাস্তি দিয়েছেন, পুরোপুরি পরিবারকে শাস্তি দিয়েছেন। সুইসাইড যারা করে তারা হচ্ছে সমাজের সবচেয়ে ঘৃণিত মানুষ।
এখন সব থেকে বেশি খারাপ যখনই আমার কথা মনে পড়ে, খাইতে গেলেও মনে পড়ে, শুইতে গেলেও মনে পড়ে। একটা ধরনের যে সিনেমা দেখতেছি, সিনেমা দেখতে যেসব দৃশ্যগুলো আর সাথে করছি এসব একটা আসলেই মাথা ঠিক না।
কেমন লাগে তখন?
তখন নিজেকে আঘাত করে দেখছেন আমার সিগারেট খাওয়াছি যেমন কপাল করে, যেখানে যখন যে হাতে যে জিনিস থাকে সে যদি আঘাত করে ফেলে আমার বউ যদি কিছু বাঁকা কথা বলে তো বউ রে পিটাই না আগে পিটাই দাও, কিন্তু এখন আমার মা মরার পর থেকে আমি বউরে গায়ে হাত দিই না। আর একবার বউরে আমি মারছিলাম ফুলে গেছিল, তখন শুয়ে গেছি আমি বউয়ের সাথে কথা বলি না, বউ দেখি কান্দে মানে পাগল হয়ে গেছে যে আমার কি দোষে তুমি মারো। সেদিন থেকে আমি তোমা করছি যে আমি যতই বড় ভুল করুক আমার বউ আমি মারব না।
প্রিয় শ্রোতা, যখন ও জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে স্বীকার করছিল ও অনেকবার একটা শব্দ বলেছে, আমি মূর্খ মানুষ। একজন মূর্খ মানুষের মধ্যেও বিবেকবোধ থাকে, মানুষ মাত্রই বিবেকবান মানুষ কিন্তু সে বিবেক ঘুমিয়ে থাকে। দেখুন যখন ও মেয়েটার সাথে প্রেম করেছে, মেয়েটার ব্যাংক ব্যালেন্স জানতো, নিশ্চিত একটা ভবিষ্যৎ জানতো, ওর ঘরে টাকা নেই এবং ও 2-3 লাখ টাকা দেনা করে আছে, ওর টাকার
প্রয়োজন। এখনো ঋণী আছে,
এখনো সে ঋণী আছে, তারপরেও মেয়েটাকে বিয়ে করেনি। কারণ সে তার স্ত্রীর কাছে একজন বিবেকবান মানুষ ছিল, কিন্তু মনের দিক থেকে সে হতে পারেনি। মনটা কোনো না কোনো ভাবে ডাইভার্ট হয়ে এই মেয়েটার কাছে চলে গেছে, নইলে সাতটা বছর একটা মানুষের সাথে প্রতারণা করা সম্ভব নয়। এবং সে তাকে ভালোবেসেছে, এটাই ছিল তার জীবনের সবচাইতে চরমতম ভুল, অন্যায় এবং অপরাধ। সেটার শাস্তি হয়তো আইন তাকে দিতে পারেনি, সেটার শাস্তি হয়তো সমাজ তাকে দিতে পারেনি,
আল্লাহ
এক্স্যাক্টলি
অনেকটা
আল্লাহ আপনাকে এমন যে শাস্তি দিয়ে দিয়েছে, এবং এই শাস্তি থেকে আপনি সারা জীবনে কোনোদিন বেরোতে পারবেন না। এটাই হচ্ছে আপনার জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে যোগাযোগ করছি আমাদের যিনি এক্সপার্ট প্যানেলে ছিলেন এতক্ষণ যাবত আমাদের অনুষ্ঠান শুনেছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার মতামত আমরা শুনব। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো ব্যাপারটি, আপনার কি বলার আছে?
আমি তরিকুলের কাহিনী শুনলাম। আমি সংক্ষেপে দুটা জিনিস মেনশন করতে চাচ্ছি। একটা হচ্ছে যে এই সীমান্ত এলাকায় চোরাচালানিটা বেশি হয়, সেই জন্য বিভিন্ন ধরনের মাদকাসক্ত ধরনের চোরাচালানি হয়। এই যে অপরাধের ব্যাপারটাও কিন্তু আমাদের সমাজ থেকে পাতে হবে, যে আসলে অপরাধ সেই জায়গায় বেশি হয় যে জায়গায় সেই ধরনের কাজ করার সুযোগ বেশি থাকে। সীমান্ত এলাকাতে সুযোগ বেশি থাকে বলেই তরিকুল এবার এগিয়ে আসতেছিল। এই যে অপরাধের কাজ চলাচল করতো, এটা কিন্তু তার ভিতরে অপরাধের প্রবণতা গুলি জাগে চলছে, যার পরবর্তী পর্যায়ে সে একটা মেয়েকে বিয়ে করা সত্ত্বেও, ওয়াইফ থাকা সত্ত্বেও, সে বিভিন্ন ফোনের অন্যদের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েছে। এই যে টেলিফোনের কথাটা আমরা বারবার বলতেছি, মোবাইলের ব্যাপারটা, এটা কিন্তু অনেকে সতর্ক হওয়া উচিত। আসলে মোবাইল এত সহজলভ্য একটা পণ্য হয়ে গেছে যে এখন অনেক মেয়ে নন নারী পুরুষ মহিলা তাদের সম্পর্ক তৈরি করে ফেলে, সম্পর্কটা মজা করার জন্য করা হয়, পার্ট টাইম করার জন্য করা হয়, কিন্তু এক সময় যে কোনো এক পক্ষ খুবই দুর্ঘটনা করে এবং তখন একটা জটিলতা তৈরি হয়। বিশেষ করে যারা বিবাহিত তারা যদি সম্পর্ক তৈরি করে তখন তারা জটিলতা খুব বেশি পড়ে, তৈরি করে সেরকম একটা সম্পর্ক পড়ে গেছিল। এক্ষেত্রে দুই দুই গ্রুপেরই সতর্ক থাকতে হবে, যারা বিবাহিত তারা যেন মজা করতে গিয়ে এই সম্পর্কটা এই পর্যায়ে না নিয়ে যায়, সেভাবে তাদেরকে সতর্ক থাকতে হবে, যেটা তৈরি করে করা উচিত ছিল। আবার অন্যদিকে যারা অবিবাহিত তারা এরকম টেলিফোনে সম্পর্ক করার সময় তারা সবকিছু এই যে ভার্চুয়াল ব্যাপারটা যেটা জানে না বাস্তব জীবনে, তারা প্রকৃত প্রেম বা বিবাহ সম্পর্ক করার আগেই তাদেরকে ওই সম্পর্ক থেকে বের হয়ে এসে একেবারে চাকরিতে এবং বাস্তব জীবনে ওই মেয়েকে জানতে হবে, তাদের পরিবারকে জানতে হবে। সবকিছু জানার পরে নিজের থেকে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে ফ্যামিলিগত ভাবে সবকিছু বুঝার করা শোনার পরে তারপরে তাদের মধ্যে এসে যতটা সম্পর্ক হয়, শুধু শুধু টেলিফোনে কথায় বলে অথবা ইন্টারনেটের কাছে এই ধরনের সম্পর্ক তৈরি হয় এদিকে সবাইকে সতর্ক রাখতে হবে। আমি এই কয়েকটা দিনই দেখি নজর দেওয়ার জন্য সম্মান পরিবারের লোকজনকে অনুরোধ করবো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে ধন্যবাদ।
জি, অনেক ভালো থাকবেন আপনি। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মূল্যবান মতামত জানিয়ে দিলেন। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, যাহা বলিব সত্য বলিবতে। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক টেক্সট পেয়েছি আমরা প্রিয় শ্রোতা, এসএমএস পেয়েছি, আমাদেরকে মেইল করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন। আমরা কিছু পড়ে শোনাতে চাই। দীপকে লিখেছে, শুনে খুব মেজাজ খারাপ হয়েছে। প্লাবন লিখেছে উত্তরা থেকে, সত্যিকারের ভালোবাসলে বিয়ে করলো না কেন। শাওন লিখেছে, প্লিজ আপনারা ওনাকে পুলিশে দিয়ে দেন। সবিতা লিখেছে, তরিকুলের স্বীকার করায় তরিকুলকে ধন্যবাদ জানাচ্ছি। মিলা লিখেছে, তরিকুলের প্রথম স্ত্রী তরিকুলকে অনেক ভুল থেকে দূরে রাখার চেষ্টা করেছে, তার প্রতি শ্রদ্ধা রয়েছে। সোহেল লিখেছে, তরিকুল যা করেছে তার কোনো ক্ষমা নেই। হাসনা লিখেছে, ভাইয়া ঘটনাটা শুনে কষ্ট লাগছে, মৌসুমি আপুর ভাগ্যটাই বোধ হয় খারাপ। সালাউদ্দিন লিখেছে, আমার নিজের জীবনের সাথে এটার অনেক মিল, আমি অনুতপ্ত। ওকে তরিকুল, লিসনারদেরকে আপনার কি বলার আছে?
আমি বলতে চাই যে আমার মতো একটু ব্যাধব হইয়েন না, এটাই বলতে চাই। আমি যে যেই রং নাম্বার যে কেউ আসলে আপনি যাচাই করে আপনি তার সাথে জড়াইয়েন, আমার এটাই অনুরোধ বেশি। আর আমার মতো মিথ্যা কথা বললেন না, মিথ্যা কথা বললে অনেকটাই আমার মতোই কষ্ট হবে। আর একজনকে বাঁচাতে গেলে আরেকজনের ক্ষতি হবে, এটা বাস্তব। যেমন আমার ওয়াইফকে আমি বাঁচাতে গেলে আরেকজনকে মেরে ফেলেছি, আমি ওয়ালাকে মেরে ফেলেছি তারে, আমি নিজে বাঁচতে চাইছি কিন্তু তারে তো মেরে ফেলেছি। আল্লাহ আমাকে আল্লাহ আমি আদালত থেকে শাস্তি পাই নাই, কিন্তু আল্লাহর কাছ থেকে তো আমি শাস্তি জীবনেও ক্ষমা আল্লাহ আল্লাহ করবে না। আমি ধরাছোঁয়ার বাইরে, সরকারের ধরাছোঁয়ার বাইরে, পুলিশের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আল্লাহর কাছ থেকে তো আমি সরতে পারবো না। আল্লাহর কাছে ঠিকই আমি আছি বান্দা।
That is the ultimate lesson of this story, please. এবং এই জন্যই বলে থাকি, তার চাইতে বড় শাস্তি কি কোন শাস্তি আছে দুনিয়াতে, যে শাস্তি আপনার বিবেক প্রতি মুহূর্তে আপনাকে দিচ্ছে? এর চেয়ে বড় শাস্তি দুনিয়াতে কোন শাস্তিই হতে পারে না। একজন বিবেকবান মানুষের বিবেক যদি জেগে যায় তার অপরাধের জন্য, সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে প্রতি মুহূর্তে সে যে শাস্তি পাবে, সে শাস্তির কাছে অন্য কোনো শাস্তির কোনো তুলনাই হতে পারে না। সেই শাস্তির মানুষটিকে আজকে আমরা এখানে হাজির করেছিলাম। আপনি কখনো এরকম শাস্তি পেলেন না? আপনি খুব সুন্দর একটা জীবন নিয়ে পৃথিবীতে এসেছেন, সেটাকে সুন্দরভাবে জীবনের শেষ দিন পর্যন্ত লালন পালন করুন, এই প্রত্যাশাই আমরা করি যাহা বলিব সত্য বলিব থেকে। যাহা বলিব সত্য বলিবতে যারা আসেন তাদেরকে শুদ্ধ করা আমাদের উদ্দেশ্য নয়, যাহা বলিব সত্য বলিবতে যারা আসেন তাদেরকে দেখিয়ে আমরা আপনাদেরকে বলতে চাই, তাদের মতো জীবন যেন আপনাদের না হয়, তাহলে তাদের মতো পরিণতি আপনার জীবনে অপেক্ষা করছে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে তরিকুল, তরিকুলের জীবনের অপ্রিয় সত্য। এবং আমরা বারবারই বলছি, তরিকুলের জীবনের অপ্রিয় সত্যগুলো যেন আপনার জীবনে ফিরে না আসে। আপনি চাইলে আমাদের এখানে তরিকুলের মতো করে এসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে পারেন, কিংবা আপনি আমাদেরকে মেইলও করতে পারেন, কিংবা চিঠি লিখতে পারেন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে ABC রেডিও, যাহা বলিব সত্য বলিব, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি যদি মেইল করতে চান, jbsb8920@gmail.com। আমি আবারও বলছি, jbsb8920@gmail.com। কুমিল্লা থেকে আমাদেরকে চিঠি লিখেছিলেন গত সপ্তাহে আলমগীর। আলমগীরের চিঠিটি পড়ে শোনাচ্ছে আর জে সুমন।
যাহা বলিব সত্য বলিব।
আমি আলমগীর হোসেন, বাড়ি কুমিল্লায়। মেঘলা নামের একটি মেয়েকে আমি খুবই ভালোবাসতাম, যদিও আমাদের পরিচয়টা হয়েছিল রং নাম্বারে। প্রথমবার সরি, তারপরে সরি লিখে পাঠানোর জন্য আবারও সরি, এবং আবারও সরি। কখন যে এভাবে ভালোবেসে ফেললাম নিজেও জানি না। অন্য প্রান্ত থেকে তারও ফোনের জন্য অপেক্ষার ব্যাপারটি বুঝতে পেরে ভালোবাসার ব্যাপারটি জানিয়ে ফেললাম। সত্যিকার ভালোবাসা বলে যদি কিছু থেকে থাকে, তবে আমাদের দুজনের শাশ্বত প্রেম ছিল। তাই 3 বছর পর যখন আমরা ঘর বাঁধার স্বপ্ন দেখছিলাম, তখন আমার বাবা মা জোর করে আমাকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করিয়ে দেয়। আমি অনেক অপারগ ছিলাম। আমি মেঘলার কাছে অসংখ্যবার ক্ষমা চেয়েছি, কিন্তু সে আমাকে ক্ষমা করেনি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে মেঘলার কাছে আবারও ক্ষমা চাচ্ছি।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ আলমগীর এবং সুমনকে। আলমগীর, আপনার উপলব্ধির জন্য আপনাকে আমরা শ্রদ্ধা জানাই। আপনার জীবনের এই ভুলটি আর কারো জীবনে না ঘটুক এবং আপনার জীবনে পুনরাবৃত্তি না হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো পর্দা নামছে যাহা বলিব সত্য বলিব। যারা এই রমজান মাসে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে রমজানের পবিত্রতা ছুঁয়ে যাক অন্তরে, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেটা মানুষকে শুদ্ধতার পথ দেখায়। আমরা বিশ্বাস করি আপনি শুদ্ধ হয়ে জীবনে যতটা শান্তি পেতে পারেন, অশুদ্ধতার পথে চলে তার চেয়ে বেশি বেশি গুণ, তার চেয়ে অনেক অনেক গুণ অশান্তির মধ্যে থাকতে পারেন। সুতরাং পরিহার করুন অশুদ্ধতা, পরিহার করুন নির্লিপ্ততা, পরিহার করুন আপনার জীবনে যা খারাপ তাই। সঙ্গে থাকুন ABC রেডিও, সেই প্রত্যাশা করে আজকের মতো এ পর্যন্তই, শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে? আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.